exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটস অনুষ্ঠানে। আমি আর জে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সিক্রেট অনুষ্ঠানটি আসলে কি সেটা আমাদের অনুষ্ঠানের ভূমিকাতেই থাকে, এখানে নতুন করে বলার কিছু নেই। আমরা জীবনের যত সিক্রেটস আছে সেটা এখানে আমরা ফ্ল্যাশ করি। অন্যতম কারণ হচ্ছে যাতে করে এই ধরনের সিক্রেটস আপনার জীবনে জন্ম না হয়। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সিক্রেট আছে, এবং প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু সিক্রেটস আছে যেটা তাকে অন্যরকমভাবে দহন করে। কিন্তু কিছু কিছু সিক্রেটস থাকে যেটা ওপেন করলে হয়তো, এবং যেটার পরিণতি বললে হয়তো, কিছু মানুষ ওই রকম সিক্রেটস যাতে তার জীবনে না আসে সেই জায়গা থেকে দূরে সরাতে পারবে নিজেকে। তো যাই হোক, আমি ভূমিকাটা বড় করব না, আমি বরং আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে যাব। আর যাওয়ার আগে বলতে চাই, সিক্রেটস অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি মানুষের উপকার করতে পারেন, সেটা নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি পারেন। দরকার হলে আপনার ভোকালটাও আমরা চেঞ্জ করে দেব, এবং এই অনুষ্ঠানে গ্রহণ করা না করার স্বেচ্ছা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লেইমারে বলেছি। তো আপনি যদি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই আমার যারা শ্রোতা আছেন, বিশেষ করে ঢাকা এফএম যারা শুনছেন, বাংলাদেশের প্রায় 64 জেলাতেই আমাদেরকে শোনা যায়। অ্যান্ড ইটস আ হিউজ নেটওয়ার্ক, রেডিও নেটওয়ার্ক, এবং আমি যতদূর জানি একক এবং অদ্বিতীয়। এত বড় রেডিও, এফএম রেডিও নেটওয়ার্ক বাংলাদেশে আর কোনো রেডিওর আছে বলে আমার জানা নেই। এই রেডিও নেটওয়ার্কের মধ্যে যারা আমাদেরকে অনুষ্ঠানটা শুনছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের সবাইকে আমি বলছি আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, ওখানে থাকে। শুধু এই অনুষ্ঠানটি না, এই এপিসোডটি না, সমস্ত এপিসোড যতগুলো প্রচার করা হয়েছে, সিক্রেটস কিংবা জীবন গল্প যেটা প্রচারিত হয় প্রতি বুধবার, সবগুলো এপিসোড আপনি ইউটিউব থেকে শুনতে পারবেন, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। ওই চ্যানেলে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন রাখবেন। ওকে, তাহলে আপনি আপডেট পাবেন যে আমরা নতুন কোনো এপিসোড ওখানে আপলোড করেছি কিনা। আর আমাদের কন্টেন্ট নিয়ে যারা এই কাজটি করেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যারা এই কাজটি করেছেন, মানে আমাদের কন্টেন্ট নিয়ে নিজের একটা চ্যানেল বানিয়েছেন, ফেক চ্যানেল বানিয়ে ওখানে আপলোড দিয়েছেন, আমার জানা মতে প্রত্যেকটি চ্যানেলকে রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অনেকে আমাদের কাছে কাকুতি মিনতি পর্যন্ত করেছেন ফোন করে, যে ভাইয়া আমি কন্টেন্ট সরিয়ে নিচ্ছি, আমার এতগুলো সাবস্ক্রাইবার, প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন। আমরা প্রথমে তাকে ওয়ার্ন করেছিলাম, রেডিও অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ন করেছিলাম, কিন্তু তারা কথা শোনেননি। এখন যারা অনেক দিন ধরে চ্যানেলটা বানিয়েছেন, অন্য আরও অনেক কন্টেন্ট ছিল, তাদের রিপোর্ট করার ফলে প্রত্যেকটি চ্যানেল বন্ধ হয়ে গেছে। এরকম হাজার হাজার সাবস্ক্রাইবার, লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে যারা এইসব কাজ করেছেন তারা এখন পস্তাচ্ছেন। সুতরাং এই কথাটা এই কারণেই বলছি, যারা ঢাকা এফএম এর কোনো কন্টেন্ট নিয়ে নিজের চ্যানেলে আপলোড করছেন, কিংবা এই অনুষ্ঠানের নামে কোনো ইউটিউব কন্টেন্ট করেছেন তাদেরকে আমরা বলবো প্লিজ স্টপ, কারণ আপনার সাবস্ক্রাইবার যতই হোক না কেন, যাই হোক না কেন, এই কন্টেন্ট যেহেতু আপনার না, সুতরাং যে কোনো সময় আমরা রিপোর্ট করলে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। সুতরাং অন্যের কন্টেন্ট নিয়ে এই বাহাদুরিটি করতে যাবেন না, এটা আপনি আমাদের অপকার করছেন। সো প্লিজ বি কেয়ারফুল অন দিস। আমি শুরুতে আজকে অনেক বড় ভূমিকা দিয়ে ফেলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনার সময় থেকে কিছুটা সময় নিয়ে নিয়েছি। আপনার নামটা বলুন, আপনার পরিচয়টা বলুন প্লিজ।
আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন রুবেল।
রুবেল, সো আপনাকে রুবেল নামে সবাই চেনে।
জি হ্যাঁ।
ওকে, তো রুবেল বয়স কত এখন?
আমার বয়স 28।
28। আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানতেন আগে থেকে?
আগে জানতাম বলতে, আমি তো আগে আপনাদের যাহা বলিব সত্য বলিব শুনতাম। আমি আপনার কাহিনী অনেক বছর আগে থেকেই শুনি, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি।
থ্যাংক ইউ সো মাচ।
খুব ভালোবাসি আমি আপনাকে।
কত বছর যাবত শুনছেন আমাদের
অনুষ্ঠান? 9 বছর যাবত শুনছি।
9 বছর, তারপরে আমি বলতে পারি একেবারে শুরু থেকে আপনি।
জি জি জি।
ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আপনাকে আসলে বলার কিছু নেই, আপনি নিজের মতো করেই বলবেন আপনার গল্পটা, এবং আমরা শেষে গিয়ে জানবো যে আসলে কি হয়েছে, কোন সিক্রেটসের কারণে আজকে আপনার জীবনে এই পরিণতি। শুরু করুন আপনি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে চাই।
ছোটবেলা থেকে আমি গ্রামে থাকতাম, আমার গ্রামের বাড়ি বরিশালে। আমাদের ফ্যামিলিটা মানে মোটামুটি মধ্যবিত্ত আর কি।
বাবা কি করতেন?
বাবা গ্রামে ব্যবসা করতেন।
আচ্ছা, কিসের ব্যবসা?
ইনটোটালি মানে মানে কৃষক ছিলেন আর কি।
আচ্ছা, পাশাপাশি টুকটাক ব্যবসা?
পাশাপাশি টুকটাক ব্যবসাও করতেন। আর আমাদের মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে মোটামুটি মানে মোটামুটি ভালো ছিলাম আর কি।
আচ্ছা, ওকে।
ছোট থেকে আস্তে বড় হলাম, হওয়ার পর আমাকে স্কুলে ভর্তি করানো হলো। তো ভর্তি করানোর পরে আমি তো পড়াশোনা করতেছি আমরা। তো পড়াশোনা করার পরে, পড়াশোনা করতে করতে এক পর্যায়ে আমি মানে 1, 2, 3 তখন তো কিছু বুঝি না আর কি। তো যখন 4-এ যখন উঠলাম তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল হলো, মানে আমাদের আমার ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমার থেকে অনেক সিনিয়র বা অনেক বয়স্ক আর কি। আমি ওদের মধ্যে ছোট ছিলাম।
আচ্ছা,
তো ওরা আমাকে নিয়ে মানে আমি ওদের সাথে মিশতাম না। তো ওরা আমাকে বলতো তুমি একা একা যাও বাড়িতে, একা একা আসো, তুমি আমার সাথে কথা বলো না, আমাদের সাথে আমার সাথে একদম ইয়া একদম মানে ঘোরাফেরা করো না। একদিন ওরা আমাকে একদিন বলতেছে যে চলো একটু ঘুরে আসি এক জায়গাতে। পরে গেলাম, যাওয়ার পরে কি করলো মানে সন্ধ্যার পরে আর কি, স্কুল স্কুল ছুটি হওয়ার পরে বাসায় আর ফিরলাম না। তো ওরা আমাকে নিয়ে গেল।
কোন ক্লাসে থাকা অবস্থায় এটা?
এটা 4-এ,
ক্লাস 4-এ। আচ্ছা, আমি একটু জাস্ট এখানে পজ দিয়ে যদি একটু জানতে চাই, আপনারা ভাই বোন কতজন ছিলেন?
আমরা 2 ভাই 1 বোন।
আপনি বড়?
জি, আমি ভাইয়ের মধ্যে বড়, আমার বোন বড়।
বোন বড়,
মানে ভাইয়ের মধ্যে আমি বড়।
জি,
আর আমার ছোট একটা ভাই আছে।
ওকে, তো ঠিক আছে, তারপর কি হলো?
সন্ধ্যার পরে ওরা আমাকে নিয়ে গেল আমাদের পাশের গ্রামে, এক লোক থাকতো বয়স মানে বয়স্ক করে, ওনার আবার উনি আবার আলু চাষ করতেন।
জি,
তো আলু চাষ করতেন। ওরা আমাকে বললো যে আমরা আজকে আলু চুরি করবো। তো আমি বললাম ঠিক আছে, আমি তো এগুলো কখনো চুরি করি নাই, তাহলে তোমরা করো, আমি তোমাদের সাথে আসি।
আলু মানে কি নরমাল আলু নাকি মিষ্টি আলু?
না, মিষ্টি আলু না, মানে নরমাল যেগুলো আমরা মানে
তরকারিতে
খাই আর কি। হ্যাঁ,
আমি কেন এই প্রশ্নটা করলাম, মিষ্টি আলু ব্যাপারটা হয়তো বা ছোটবেলা বাচ্চারা অনেক সময় খেয়ে থাকে, যে কারণে হয়তো একটু কিউরিওসিটি হয়েছে, সে কারণে হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু না, এটা নরমাল আলু ছিল। ওকে,
তারপরে আমি বললাম যে তাহলে তোমরা আলু উঠাও, আমি এখানে আছি। ওরা বললো যে না, তুমি বসে থাকবা, আমরা চুরি করো, পরে তোমরা আমাকে ধরায় দিবা।
আচ্ছা,
আমি বললাম যে না ঠিক আছে, তোমরা করো। ওরা ইয়া ওরা বলছে না ইয়া তুমি আমাদের সাথে আসো। পরে আমি এক পর্যায়ে যেতে চাইলাম না, পরে আমাকে মারলো। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে ও খুব বড় আর কি। আমি আমি তো আপনাকে আগেই বলেছি, আমি মানে ওদের মধ্যে সবার চেয়ে ছোট ছিলাম।
জি,
তো ওরা আমাকে মারলো। তবে এক পর্যায়ে মার খেয়ে ওদের সাথে আলো চুরি করলাম, প্রায় অনেক প্রায় 5-7 কেজির মতো চুরি করে নিয়ে আসছি। আসার পরে ওটা ওরা কি করছে, এর পরের দিন বিকালবেলা বাজারে এনে আলুটা বিক্রি করছে।
ওকে,
করার পর ওই যে আলুর মালিক, সে সে কীভাবে বুঝতে পারছে বা কীভাবে জান সেটা বলতে পারবো না। তো সে আমাদের বাসায় আসছে, আসার পরে আমার আম্মার কাছে বিচার দিচ্ছে যে তোমার ছেলে আলু চুরি করছে, আরো আরো অনেক ছেলে পেলে ছিল তাদেরকে নিয়ে আলু চুরি করছে। পরে আম্মা আমাকে খুব মারধর করে। পরে মারধর করার পরে আমি আমি এরপর থেকে ওদের সাথে আর মিশতে চাই না। তারপর ওরা আমাকে জোর করে, ওরা আমাকে বলে এখানে চলো ওখানে চলো ঘুরতে যাই। আমি আমি যেতে চাই, আমি না যেতে চাই, ওরা আমাকে মারতো।
আচ্ছা,
তো আমি আমি যাইতাম ওদের সাথে। তো একবার যে ওরা অ্যাকচুয়ালি ওরা আমি আমি তো ছোট ছিলাম আগেই বলেছি, ওরা আমাদের ওরা আমার বয়সের চেয়ে আরো মানে 2 বছর করে মানে অনেক বড় ছিল, 2 বছরের বড় ছিল ওরা। তো বড় ওরা মানে সবাই প্রেম করতো, প্রেম আমি তখন বুঝতাম না আর কি, আমি বুঝতাম না। তো দুইটা ছেলে প্রেম করতো, একটা হলো একটা মেয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই, আর মানে দুইটা মেয়ের বাড়ি আমাদের বাড়ির কাছে মানে কাছেই, আর ওদের বাড়ি হচ্ছে অনেক দূরে।
ওকে,
মানে আমাদের গ্রাম হলো মেয়ের বাড়িটা আর ইয়া ছেলের বাড়ি অন্য গ্রামে, আর মেয়ের বাড়ি আমাদের গ্রামে। তো ও আমাকে একদিন বললো, ছেলেটার নাম আমি বলি, ছেলেটার নাম হচ্ছে জাকির। আমাদের আমি ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে, আমার মানে ও আমাকে খুব কেয়ার করে।
ওকে,
এখনো এখনো ওর সাথে আমার সম্পর্ক আছে। তো যাই হোক, ও আমাকে বললো যে তোদের এলাকায় আমি প্রেম করতেছি, তো তুই একটা কাজ কর, তুই এই মেয়েটার সাথে আমার ইয়ে রাতের বেলা আমি আসবো, আসলে তুই মেয়েটার সাথে আমার একটু কথা বলাই দিবি। আমি বললাম ঠিক আছে, ওকে। তো পরে ওরা রাত্রে ওই ওই যে মেয়েটা আর আমার ফ্রেন্ডটা দুজনে আসলো, আসার পর একটা জঙ্গলের মধ্যে মানে বাড়ির পিছনে একটা মানে একটা ঝোপঝাড় ছিল আর কি। তো ওখানে আসলো, আসার পরে ওরা অনেকক্ষণ ওখানে দাঁড়ায় কথা বললো, আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আসি। তো ভাই আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, ওরা ওখানে কথা বলতেছে। তো কথা বলার পর আমি ওরা আমি আমি দেখতেছি ওরা বের হচ্ছে না ওখান থেকে। তো আমি ডাকতেছি, আমি জাকির জাকির গুলো ডাকতেছি, তো ওরা আসতেছে না। পরে আমি চিন্তা করলাম আমি কি যাবো, পরে তারপরে গেলাম আমি। পরে দেখতেছি ওরা দুজনে মিল্লা মানে খারাপ কাজ করতেছে আর কি। তো পরে ইয়ে পরে আমি এটা দেখে চলে আসছি। আসার পরে ওরা আমাকে বলতেছে যে তুই যা দেখছিস ওগুলো কারোর কাছে বলবি না।
আচ্ছা,
আমি বললাম ঠিক আছে বলবো না। পরে এরকম ও আমাকে প্রত্যেক দিন বলতো, প্রতিদিন বলতো যে তুই আমাকে আমি যাবো, তুই আমাকে একটু পাহারা দিবি, তুই ওকে ডাক দিবি। আমি আসলে বিরক্ত হয়ে যেতাম ওদের উপর, যে আমার এগুলো ভালো
মানে মোটামুটি বেশ কয়েকদিন সুযোগ দিয়েছেন।
হ্যাঁ,
ওকে।
তো ও আমাকে এরকম বলতো প্রত্যেক দিন, আমাকে বলতো তুই আমি আসবো, তুই আমাকে সময় দিবি। তা আমার পক্ষে আসলে মানে মানে এটা পসিবল ছিল না, মানে আমার আমার বাসার থেকে প্রেশার আসতো এবং আম্মু আম্মু মারধর করতো, এগুলো কোথায় গেলে সন্ধ্যার পরে বের হলে আম্মু মারধর করতো, মানে ওর জন্য আমি পারতাম না। তো যাই হোক, তারপর আমি বললাম যে দোস্ত আমি আর পারবো না, এটা আমার পক্ষে আর সম্ভব না। পরে ও আর মানে ওই দিনকে আসলো না, না আসার পরে স্কুলে যেদিনকে মানে পরের দিন স্কুলে গেলাম, ও আমাকে স্কুলের মধ্যে অনেক মারলো, বলতেছে তুই আমার কথা শুনিস না, তুই আমার বন্ধু। পরে ও ও আমাকে বলতেছে ইয়া মারার পরে বলতেছে কি আমাদের এলাকায় একটা মেয়ে আছে, তুই মেয়ের সাথে প্রেম কর, মেয়েটার নাম ছিল আইরিন। পরে আমি বললাম যে না আমি আমি এগুলো বুঝি না, কয় শালা মানে আমাকে খুব মানে খুব গালাগালি করলো, মানে অনেক গালাগালি করার পর কয় তুই করেই দেখ। পরে আমি বললাম এটা কীভাবে করে, পরে বললো পরে বলতেছে তুই শুধু হ্যাঁ বল, আমি বাকি ব্যবস্থা আমি করতেছি। পরে আমি বললাম ঠিক আছে ঠিক আছে।
প্রেম বলতে আপনার কাছে যেটা মানে বোঝাচ্ছে আসলে আলটিমেটলি এই ধরনের অনৈতিক সম্পর্ক, তাই কি? নাকি প্রেম বলতে আসলে যে একটা পবিত্র সম্পর্কের জায়গাটা?
হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি আমার আমার ভিতরে এরকম প্রেম ভালোবাসা আমি তো বুঝি না ওগুলা,
তারপর আপনার সঙ্গে এটা করতে বলছে,
আমি এগুলো বুঝি না আর কি।
ঠিক আছে।
তো তারপরে
সঙ্গ দোষটা অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ একটা কথাই আছে যে সঙ্গ দোষে নাকি অনেক বড় জীবনটাই নাকি নষ্ট হয়ে যায়। তো একটা জিনিস বলবো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আসলে কার সঙ্গে ছেলে মেয়ে মিশছে এবং সে কি করে সেই ব্যাকগ্রাউন্ডটা জানাটা বাবা মায়ের জন্য অনেক বেশি জরুরি। আপনার বাবা মা কি সব বিষয়ে খোঁজ খবর রাখতো যে আপনি কার সঙ্গে মিশতেছেন বা আপনার বাসায় কে আসতেছে, কার সঙ্গে টাইম স্পেন্ড করতেছেন, এরকম খোঁজ খবর রাখতো?
না, এরকম আমি মানে বাসায় ফিরতাম যদি লেট হতো তাহলে আম্মু বকাঝকা করতো, বাসায় অনেক প্রেশার আসতো, আমার মোটামুটি প্রেশার আসতো। আমি এবার মানে যখন দূরে যেতাম যখন যাইতাম গো তখন বলে যাইতাম, মানে মিথ্যা কথা বলতাম আর কি, যে আমি এখানে যাচ্ছি, মানে
অতটা খোঁজ খবর নিয়ে দেখতো না।
না,
ওকে ঠিক আছে। তো কি হলো তারপর?
তো তারপরে ও ও আমাকে বললো যে ঠিক আছে তোর কিছু করতে হবে না, তুই শুধু হ্যাঁ বল, তুই আসলে প্রেম করবি কিনা। আমি বললাম ঠিক আছে। আসলে কি ভাই, আমার আসলে ওরকম মানে আমি এগুলো বুঝতাম না যে প্রেম ভালোবাসা আমার আমার মতো ওরকম একটা কিছু কাজই
করে পড়েন আপনি খুব সহজ হয়ে বোঝা।
তো তারপরে আমি যখন হাফ প্যান্ট পড়তাম, তো তখন ও আমাকে বলছে যে ঠিক আছে তুই শুধু হ্যাঁ, আমি হ্যাঁ বলে দিলাম। পরে ও ওই মেয়েটা মেয়েটার নাম ছিল আইরিন, ও মেয়েটাকে বলছে যে আইরিন আমার এই যে বন্ধু আমার ইয়া বন্ধু রুবেল তোকে পছন্দ করে। পরে আমি তখন কিভাবে আরো মোটা ছিলাম, মোটা ছিলাম আরো সুন্দর ছিলাম অবশ্য। তো মেয়েটা বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে প্রেম করতে চাই। ওই মেয়েটা বললো আমি ওর সাথে প্রেম করতে চাই। পরে বলতেছে পরে আমার ওই ফ্রেন্ডটা বলতেছে ঠিক আছে রুবেল তোর সাথে ওই মেয়ে প্রেম করতে চায়। আমি বললাম তো ঠিক আছে। তো আমরা স্কুলে যখন আমি আমি স্কুল থেকে অনেক মানে বাসার থেকে অনেক আগে আসতাম, মানে আইসোর সাথে কথা বলতে আমি যে একদিন দুই দিন তিন দিন কথা বলতে বলতে আমার কেমন একটা
ভালো লাগা থেকে
মানে একটু ভালো লাগা শুরু হয়ে গেল যে হ্যাঁ ওর সাথে আমার কথা বলতে হবে, মানুষের সাথে একটু ঘুরতে হবে। তখন আগে তো মানে কি ভাই তখন তো ছোট ছিলাম, তখন এখন তো যেমন স্কুল ড্রেস ছিল মানে এখন তো স্কুল ড্রেস জুতা জুতা মেশিন ছাড়া স্কুলে আসা যায় না, তখন তো আমরা জুতা ছাড়া স্কুলে আসতাম, জুতা হাত প্যান্ট মানে মানে যখন যা পাইতাম তখন সেভাবেই চলে আসতাম। তো তখন আমি চিন্তা করলাম মানে আমার সিনিয়র, আমি আগেও বলছি আমার সিনিয়র যেই মানে ফ্রেন্ড ছিল ওরা মানে দুইজন দুইটা মেশাতে প্রেম করে, ওদেরকে দেখলাম দেখতাম যে ওরা খুব মানে ভালো ভালো দামা এই আপনার জামা কাপড় পরে জুতা পরে স্কুলে আসে, আমি তখন মানে নর্মাল ভাবেই যেতাম স্কুলে। তখন আমি চিন্তা করলাম যে মানে কিভাবে আসলো মানে বিয়ার মধ্যে মানে আমার মাথায় কাজ করতেছে, আমি বলতেছি যে ওরা ভালো ভালো জামা কাপড় পরে আসে আমি তাহলে যাবো ভালো ভালো জামা কাপড় পরে। আমি আম্মুকে বললাম আম্মু আমার আসলে আমার একটা প্যান্ট দরকার, ফুল প্যান্ট দরকার, তখন তো ভাই রাবারের প্যান্ট ছিল, তখন আম্মু একটা ওই ইয়া রাবারের একটা প্যান্ট আমাকে মানে বানায় দিল কয়েকদিন পরে, আর পন্স পরে আসতাম স্কুলে। আমার বাবা তখন গ্রামে ছিল, হ্যাঁ গ্রামেই ছিল, তো এরকমভাবে ওর সাথে আমার মানে সম্পর্ক চলতেছে। আমার একদিন দেখা না হলে ভালো লাগে না, মানে মানে কিরকম একটা ভালো লাগা মানে কাজ করা ইয়ে মানে একটা ভালো লাগা শুরু হয়ে গেল ওর মধ্যে আমার মধ্যে। পরে ও আমাকে একদিন রাত্রে ও আমাকে একদিন স্কুল ছুটি মানে ছুটির পরে আমাকে বলতেছে কি রুবেল তুমি একটু আমাদের বাড়িতে আসবা সন্ধ্যার পরে একটু আসবা। আমি বললাম কেন, সন্ধ্যার পরে আমি বাসা থেকে বের হইতে পারবো না। পরে এরপরে
কে বলছে এটা,
ওই মেয়েটা বলতে
আইরিন,
আইরিন বলতেছে। পরে আমি বললাম যে না আমি বের হইতে পারবো না। পরে আমি আমি আর ওদিনকে সন্ধ্যার পরে যাই নাই। পরে পরের দিন সকালে যখন স্কুলে আসলাম মেয়েটা আমার সাথে কথা বলতেছে না। পরে আমি জিজ্ঞাসা করলাম আইরিন আমার সাথে কথা বলছো না কেন, পরে বলতেছে তোমাকে কালকে আমি যেতে বলছিলাম তুমি যাও না আমার সাথে দেখা করো নাই, আমি তোমার সাথে কোনো কথা নেই আমার। পরে আমি বললাম ঠিক আছে ওকে ভাই আমার ভুলে মানে আমি তো মানে মানুষের ওরা যা করতেছে এগুলো দেখে দেখে শিখছি আর কি, মানে 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 এই ধরনের কথাই বলতেছি আর কি। তো পরে আমি ওই মেয়ের কাছে বলছি যে ঠিক আছে ভাই আমার ছড়ি আমার ইয়া ভাই আমার ভুল হয়ে গেছে, তো ঠিক আছে তুমি যেটা বলবে এখন থেকে আমার ওই ভুলটা আর হবে না। পরে আমি ফাইভে উঠলাম, উঠার পরে ওই মেয়েটা অন্য স্কুলে চলে গেল, ওর সাথে আমার তেমন একটা সম্পর্ক আর মানে রইল না। এরপরে ফাইভে পড়তেছি পড়তেছি একদিন আমাদের স্কুলে মানে স্পোর্টস হয় আর কি, একুশে ফেব্রুয়ারিতে যে স্পোর্টস গুলো হয় ওটা হইতেছে আমাদের স্কুল থেকে আরো মনে করেন পাঁচ সাত কিলোমিটার দূরে আর কি হবে। তো পরে আমাদের ওই স্পোর্টস এর সময় আমি আবার খুব ভালো গান গাইতাম, আমি খুব ভালো গান গাইতাম, তো আমি আবার আমার আমার গানে ছিল আমার গানে নাম ছিল এবং আমার মোরকের লড়াই তো বোঝেন অবশ্য মনে হয় মোরকের লড়াই হাডুডু আর দীর্ঘ লাভ আর জারি গান মানে প্রত্যেকটা কম্পিটিশনে আমার অবশ্য একটা করে নাম ছিল, আমি খুব ভালো ছিলাম স্টুডেন্ট মানে হিসাবে মানে মোটামুটি ভালো ছিলাম আর কি। তো তো এরপরে স্পোর্টস এর সময় আপনার এই আপনার স্পোর্টস এর সময় আমার ওই নামগুলো নেওয়া হলো, আমি আপনাকে বললাম না কি ভাই যে আমার ইয়া যেমন ইয়ে খেলাধুলা যেমন গান মানে প্রত্যেকটার মধ্যে একটা নাম ছিল। তো আমি মনে করেন ফার্স্ট টাইম গানের গান শুরু হলো সাংস্কৃতিক মানে অনুষ্ঠান মানে প্রথম শুরু হলো গান শুরু হলো, পরে আমি গান গাইলাম গান ইয়ে গান আমি সেকেন্ড প্রাইজ পাইলাম। তো পাওয়ার পরে মেয়ে ওই মানে এর ওই মেয়েটা যাওয়ার পর আইরিন মেয়েটা যাওয়ার পরে অন্য একটা মেয়ের সাথে আমার মানে মানে শুধু কথা হইতো আর কি, শুধু কথা হইতো মানে মানে ভালোবাসা মানে ইয়ে মানে এগুলো কোনো কথা ওর মধ্যে আমাদের হইতো না। তো ওর বাড়ি আমার বাড়ি খুব কাছেই ছিল। তো এরপরে ওই মেয়েটা আমাকে স্পোর্টস দিন বললো রুবেল তুমি একটু আমার সাথে কথা বলবা, ইয়ে মানে তুমি ইয়ে তুমি একটু আমার সাথে যাবা তোমার সাথে কথা আছে। আমি বললাম কি কথা, আমার তো এখন ইয়ে আছে গান আছে কয়ে ইয়ে ইয়ে তাহলে তুমি গানের পরেই যাবা। পরে আমি চিন্তা করলাম গান শেষ, পরে ওই মেয়েটা ভাই গানটা এমন শোনা হয়েছে মানে যখন সন্ধ্যাটা যখন ঘনিয়ে আসবে মানে যখন সূর্য যখন ডুবে যাবে তখন মানে ওই সময়টা আর কি। তো তারপরে ওই মেয়েটার সাথে আমি গেলাম, যাওয়ার পর ওই মেয়েটা আমাকে মানে পাশে আবার নদী ছিল মানে নদীর সাইডে হলো আমাদের ইয়াটা অনুষ্ঠানটা হচ্ছে। তো তারপরে ওই মেয়েটা নদীর পাশে আমাকে নিয়ে গেল, আমিও গেলাম। যাওয়ার পরে মেয়েটা আমাকে বলতেছিল বলে আমি তোমাকে ভালোবাসি,
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রুবেল আজকে এখানে কনফেস করছে। রুবেলের একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি এবং ওর একটা ছবি ইউটিউবে থাকবে। তো বেসিক্যালি আমি বলবো ইউটিউবে আসার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো অনুষ্ঠানটা আপলোড করব। সো আপনি যদি ওকে দেখতে চান, প্লিজ কাম টু আওয়ার ইউটিউব চ্যানেল www.youtube.com/dfm904। ডিএফএম মানে হচ্ছে ঢাকা এফএম, আর 904 হচ্ছে হলো আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি 90.4। সো ইটস ভেরি ইজি, www.youtube.com/dfm904। আপনি শুধু ডিএফএম 904 নামে বা ঢাকা এফএম 90.4 নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চও দেন আমাদের চ্যানেলটা চলে আসে। সো আপনি ওখানে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করার পরে আপনি বেল বাটনটি যেটা আছে সেটা অন করে দেবেন। ওকে, তাহলে যেটা হবে, আমরা যখনই অনুষ্ঠানটা এখানে আপলোড করব, আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মাধ্যমে সেটা জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? অটো নেট অন করলে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে। ওকে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরব।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। এবং আমার আরও একটি অনুষ্ঠান প্রচার করা হয় প্রতি বুধবার রাত 11টায় একই চ্যানেলে, এবং আমার আরেকটি অনুষ্ঠান প্রচার করা হয় রেডিও আম্বার 102.4 এফএম এ প্রতি শনিবার, মাইক্রোফোন টেস্টিং 1024। আমি আবারও বলছি, প্রতি বুধবার ঢাকা এফএম অর্থাৎ এই চ্যানেলটিতে আপনি শুনতে পাবেন জীবন গল্প রাত 11টায়, এবং মাইক্রোফোন টেস্টিং 1024, যেটি মূলত অ্যামেচার সিঙ্গার যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আর ইটস আ প্রজেক্ট বেস প্রোগ্রাম, আমরা চেষ্টা করছি ওখান থেকে বেশ কিছু ছেলে মেয়েকে যারা খুব ভালো গান গায় তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করবার জন্য। এবং এই অনুষ্ঠানটি প্রচার করা হয় রেডিও আম্বার 102.4 চ্যানেলে প্রতি শনিবার রাত 10টায়। রেডিও আম্বার এবং ঢাকা এফএম এরা মূলত দুই বোন, আমরা বলি সিস্টার কনসার্ন, একই ফ্যামিলি। ওকে জি, যেখানটায় আমরা ছিলাম রুবেল, তারপর
তো ভাইয়া
ভালোবাসার কথা বললো আপনাকে।
হ্যাঁ,
এটা তো আইরিন ছিল না?
না না, এটা অন্য একটা মেয়ে ছিল। তো এরপরে ও আমাকে নিয়ে গেল, পরে বললো যে আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম দেখো আমার এগুলো ভালো লাগে না, এগুলা এগুলো আমার আমি একদম এগুলাতে মানে আমি একমত মানে হতে পারলাম না, আমি এগুলো করতে পারবো না। পরে ও রাগ করে চলে গেল, আমিও চলে আসলাম। স্পোর্টস আপনার স্পোর্টস এর অনুষ্ঠান এই পর্যায়ে শেষ হয়ে গেল প্রায়। পরে বাড়িতে চলে আসলাম, আসার পরে আমি মানে বললাম না আপনার মানে পাঁচটা ইয়া করছিলাম, যেমন গান, জারি গান মানে গান, এরপর হলো মোরকের লড়াই, এরপরে জারি গান,
পাঁচটা স্পোর্টস আপনি নাম দিয়েছিলেন।
হ্যাঁ, পাঁচটাতে পাঁচটা প্রাইজ পাইলাম, এই প্রাইজ নিয়ে বাড়িতে চলে আসলাম। আম্মু তো অনেক খুশি। পরে আসার পরে বাড়িতে আসলাম, আসার পরে আমার এর মধ্যে গিটারে একটু কথা বলি, আমি আসলে আমার আব্বাবার মানে সুন্দরবনে মাছের ব্যবসা করতেন। সুন্দরবনে, যে নাম শুনছেন কিনা জানি না, আসার চর একটা বলে জায়গা আছে মানে সুন্দরবনের খুব কাছে। তো তখন ওই তখন আমার আব্বা ওখানে আবার ব্যবসা করতেন, মানে নৌকা ছিল পাঁচটা আর বোট ছিল একটা। আমাদের প্রায় কর্মচারী ছিল প্রায় 15 জনের মতো মানে কর্মচারী ছিল। তো আমি এগুলা সব আমি পরে মানে আব্বুর ওখানে যাইতাম মাঝে মাঝে, মানে শীতের 6 মাস মানে শুরু হইতো ব্যবসাটা আর কি, মানে গরমের দিনে এই ব্যবসাটা ছিল না, মানে শীতের মধ্যে ছিল ব্যবসাটা। তো আমি ওখানে যাইতাম বড় বড় মাছের ডাল, ওখান থেকে আব্বু মাছ বিক্রি করতো, আমি টাকা পয়সা আব্বুর ওখান থেকে চুরি করতাম, আব্বুকে চাইতাম যা চাইতাম তাই দিত। পরে রাসেল ভাই চিরটটা চলে আসলো। হ্যাঁ, যখন চিরটটা যখন চলে আসলো তখন আমি গ্রামের বাড়িতে, তো আমার আব্বু তখন মানে সমুদ্রের মধ্যে আর কি, তখন মানে সিঙ্গেল চলতেছে যে মানে বন্যা হবে আর কি,
বিপদ সংকেত।
হ্যাঁ, বিপদ সংকেত। তো তারপরে আব্বু মানে উপরে আস্তে আস্তে আপনার মানে ঝড় শুরু হয়ে গেল। পরে আমার আব্বু ওই যে বড় গাছ আছে ওই গাছের মধ্যে এক রাত একদিন ছিল আর কি, গাছের মধ্যে মানে মানে পানিতে সবকিছু নিয়ে গেছে আর আমি আমার আব্বু গাছের মধ্যে এক রাত একদিন ধরে ছিল আর কি। আমি আপনাকে বুঝাতে পারলাম,
বুঝতে পারছি, গাছে ঝুলেছিল একদিন।
তো তারপরে আমার আব্বুকে পাশের অনেক লোকজন আপনার গাছের থেকে নামায়, নামানোর পর আব্বু আপনার সেন্সলেস অবস্থায় ছিল, থাকার পরে আব্বুকে হাসপাতালে নেওয়া হয়, মোটামুটি সুস্থ হয়। এরপরে আমাদের ওখান থেকে প্রায় 5-7 লাখ টাকা লস হয়ে যায়, মানে ওখানে মাত্র এই আপনার 3 জন লোক ফিরে আসছিল আর লোক সব মারা গেছে, আর মানে আমাদের যা কিছু ছিল ওখানে কিছুই মানে
অবশিষ্ট ছিল না,
ছিল না মানে সবই শেষ হয়ে গেছে। এরপরে আমরা চিন্তা করলাম মানুষের দেনা ইয়া মানে বহুত টাকা দেনার মধ্যে পড়ে গেলাম। এরপরে আব্বু আম্মু চিন্তা করলো যে আমরা ঢাকাতে আসি, ঢাকাতে যাই মানুষের।
তখন আপনি কোন ক্লাসে স্টুডেন্ট?
তখন তো আমি লেখাপড়া গ্যাপ আমার মধ্যে,
কোন ক্লাসে পড়া অবস্থায় ছেড়ে দিয়েছেন, ফাইভে থাকা
অবস্থায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওকে,
গ্যাপ আমার লেখাপড়া, আচ্ছা ওকে, গ্যাপ। এরপরে আব্বু আম্মু চিন্তা করলো ঢাকাতে যাই, ঢাকা গিয়া আমরা কাজকাম করে মানুষের টাকা পয়সা কিছু শোধ করে দিব।
আচ্ছা,
পরে আমি কি করলাম, আমাকে একটা আইসক্রিমের ইয়া ফ্যাক্টরির মধ্যে ঢুকাই দিল।
ওকে, ঢাকায় আসার পরে?
হ্যাঁ, ঢাকায় আসার পরে।
কোথায় আসলেন ঢাকায়?
ঢাকা বাসাবো, বাসাবো না মাদারটাকে আর কি, বাসাবো থেকে একটু মানে একটু সামনে।
ওকে,
তো পরে কালীবাড়ি নামে একটা জায়গায় আমাকে ঢুকাই দিল একটা আইসক্রিমের ফ্যাক্টরিতে। আমি আইসক্রিম বিক্রি করতাম, তো আইসক্রিম বিক্রি করতাম, আইসক্রিম বিক্রি করতে করতে পরে আমি একটা আইসক্রিম 1.5 টাকা 1 টাকা বিক্রি করতাম। তো বিক্রি করলে বিক্রি করার পরে প্রত্যেক দিন প্রায় 100-150 টাকা এরকম লাভ হইতো, তো লাভ হইতো এরকম প্রায় 1-5 দিন এরকম বিক্রি করতেছি, বিক্রি করতে ভালোই চলতেছি, 50-100 টাকা মার হাতে নিয়ে দিচ্ছি, মা খুব খুশি হচ্ছে। তো দেওয়ার পরে আমি বললাম যে মা আমি আর আইসক্রিমটা বিক্রি করবো না। তখন ইয়ে মা বললো তাহলে কি করবি? আমি বললাম মা আমি আমি গার্মেন্টে চাকরি করবো।
ওকে,
পরে আমি ছোট ছিলাম তখন, মানে মানে খুবই ছোট আমি তখন, আমার মা বলতেছে তোকে তো গার্মেন্টসে ঢোকানো যাবে না, কেউ তোকে নিবে না। পরে আমি চিন্তা মানে 2-3 দিন আমাদের ওখানে নন্দীপাড়া একটা গার্মেন্টস আছে, সিসিলি গার্মেন্টস, তো সিসিলি গার্মেন্টসের ওখানে গেটে গিয়া 2-3 দিন দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পরে আমাকে একটা মেয়ে বলে এইছিলে তুমি এখানে কি করো? আমি বললাম আমি এখানে কাজ করতে আসছি। পরে বল তুমি তো খুব ছোট, তুমি কাজ করতে পারবা না। পরে আমি এরকম ইয়া এরকম 2-3 দিন ওই মেয়েটার সাথে আমার দেখা হয়, মানে মেয়েটা আমার মেয়ে না মানে আমার মানে বড় বোনের মতো আর কি।
ওকে,
তো পরে ওই মেয়েটা বলছে তুমি চাকরি করতে চাও? আমি বললাম হ্যাঁ আমি চাকরি করতে চাই। পরে ওই মেয়েটা উপরে যাওয়ার পরে লাইন শিপ একটা লোক আছে, ওই লাইন শিপকে নিচে পাঠালো। পরে ওই মানে ওই আপনার ওই লোকটা নিচে আসলো, আসার পরে বলতেছে কি যে তুমি কি চাকরি করতে চাই? আমি বললাম হ্যাঁ আমি চাকরি করতে চাই। পরে বলো তুমি কাজ করতে পারো? আমি হ্যাঁ কাজ করতে পারবো। পরে আমাকে নিল, নেওয়ার পরে ওই যে আপনার যেই মেয়েটা জিজ্ঞেস করছিল যে এই ছেলে তুমি কি চাও এখানে, ওই মেয়েটার সামনে আমাকে সুতা ওই যে প্যান বানাইতো শার্ট বানাইতো ওগুলো সুতা কাটতে দিল। পরে এরকম চাকরি করতেছি, তখন কিভাবে ভাই বেতন ছিল 1200 টাকা, মানে 1 মাস মানে চাকরি হলে 1200 টাকা বেতন আর কি। তো এরকম চাকরি করতেছি প্রায় 2 মাসের মতো করলাম। তো করার পর আমার আমার এদিকে কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেল, তো ফ্রেন্ড সার্কেল তৈরি হইতেছে আর আমি চাকরি বাকরি করতেছি, টাকা পয়সাও দিচ্ছি মোটামুটি যা মানে যাই পারতেছি। পরে দেওয়ার পরে একদিন হঠাৎ করে আমাকে মানে আমার ওই যে আমার লাইনের সুপারভাইজার যেই যে সুপারভাইজার সে একটা সিজার দিল, মানে কেচি দিল একটা, কেচিটা বলতেছে কি কেচিটা তুমি রাখো রুবেল। পরে আমি কেচিটা টেবিলের উপরে রাখলাম, তো রাখার পরে আমি এবার ওই কেচিটা রেখে বাথরুমে চলে গেছি। পরে বাথরুমে যাওয়ার পরে ওই কেচিটা অন্য লাইনের সুপারভাইজার কেচিটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমি প্রসাদপুরে আসার পরে ওই সুপারভাইজার বলতেছে আমার ইয়ে কেচিটা কোথায়? গার্মেন্টসে ভাই আপনার ইয়ে কেচির ইয়ে আপনার সিজার বলে আর কি। তো পরে আমি বললাম ভাই আমার ইয়া তো ইয়া আপনার সিজারটা তো এখানেই ছিলাম, তো বাথরুমে গিয়েছিলাম। পরে আমি এই কথা বলার পরে ওই সুপারভাইজার আমাকে একটা চটকোনা দেয়, তো ভাই মানে একটা না 2টা চটকোনাই দেয়। আমি খুব আমার খুব ভাই কষ্ট লাগে এবং আমি খুব আমি সব আমি খুব কান্না করি। পরে আমি আমি বললাম যে না আমি আর চাকরি করবো না। পরে কি করলাম, আমি নিচে নামে আসলাম, নিচে নামে আইসা পরে আমি আমি আমার ইয়ে অধিক কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওদের জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপারভাইজার যখন লাঞ্চের সময় যখন নামলো, নামার পরে আমরা কি করছি, ওই যে আপনার সাইডে আবার ওই যে বড় আপনার বিল্ডিং বানাইতেছে, ওই বিল্ডিং থেকে দুই তিনজনে তিন চারটা রড নিয়ে আসছি। তো ওই সুপারভাইজার যখন উপরে থেকে নামছে, নামার পরে যখন যাচ্ছে উনি তো আর বুঝতে পারে না যে আমি ওনাকে মারবো। তো পরে উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি গিয়ে গিরার মধ্যে বাড়ি শুরু করছি। পরে আমি যখন বাড়ি শুরু করছি, আমার লোক আরো যেই পোলাপান ছিল সবাই মনে করে আনতে পারতাম মাই, মানে মাইরা মুইরা পুরা মানে মাতা মোতা ফাটাই লাইছি। হ্যাঁ, পরে হ্যাঁ মাইরা তুই আমরা গেলাম গা গেলাম গা বাসার দিকে গেছি। পরে যাওয়ার পর আমার খুঁজতেছে খুঁজতেছে পাইতেছে না, আমি গার মাঝে একটু ছাড়া দিলাম ভাই মাইরা
ভয়ে।
এখন পর্যন্ত আধা মরা উনি, মানে উনি কোনো কাজ করে খেতে পারে না, সেটা আমি মানে এখন পর্যন্ত আমার খবর আছে না।
আরেকবার রিপিট করতে চাই, লোকটার অপরাধ কি ছিল?
লোকটার অপরাধ আমার কাছে একটা দিয়েছিল সিজার, মানে কেচি দিয়েছিল। পরে বলতেছে আপনি এই কেচিটা তোমার কাছে রাখো। পরে আমি কেচিটা রাখে আমি বাথরুমে গেছি, মানে ওয়াশরুমে গেছি, যাওয়ার আমি গেলাম আর আইলাম এর মধ্যে কেচিটা নাই। পরে উনি আমার কাছে বলতেছে যে এই কেচিটা কোথায়? আমি বললাম যে ভাই কেচিটা তো এখানেই ছিল, আমি তো বাথরুমে গেছিলাম। পরে উনি আমাকে মানে বকাও দিল, আমাকে মারধরও করল, মানে দুইটা থাপড় দিল। দেওয়ার পর আমি আমি কান্না করতে করতে নিচে আসলাম। তো নিচে এসে আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরকে ফোন দিলাম, হাজার বিশেক টাকা দাও আমি একটা ব্যবসা করি। পরে বললো যে কি ব্যবসা করবা? না সরি ভাই, পরে আমি আমাদের বাসার কাছে একটা মুরগির দোকান ছিল, তো ওই লোকটার নাম ছিল পলাশ, ওনার বাড়ি গোপালগঞ্জে। তো আমার নন্দীপাড়ায় একটা বন্ধু থাকতো, ও আবার এই মুরগির দোকানে চাকরি করতো। পরে আমি বললাম কি যে ওর নাম ছিল হলো আনোয়ার, আনোয়ার নাম ছিল। আমি বললাম আনোয়ার তোর দোকানের যেই মালিক, ওই মালিককে দেখিস একটা লোক লাগবো কিনা, আমি তাহলে ওর দোকানে কাজ করবো। বল বললো ঠিক আছে তাহলে আমি মালিকের সাথে কথা বললে দেখি। পরে কি করলো, ওই আমারে ও গিয়া মালিকের কাছে জিজ্ঞেস করলো, করার পরে বলতেছে যে হ্যাঁ লোক লাগবো তাহলে ওরা রেখা দিস। পরে আমি ওই দোকানে মুরগির দোকানে মুরগি কাজ করা শুরু করলাম। যেমন কাজ ছিল কি, যেমন মুরগি বিক্রি করা এবং মুরগি ছুইলা দেওয়া এবং কয়টা মুরগি গেলে লেখা, মানে এরকম কাজ ছিল আর কি। পরে আমি চিন্তা করলাম যে না আমি ওনার সাথে ব্যবসা করবো, আমি আমি এরকম দোকান দাঁড়িয়ে করবো, হ্যাঁ আমি আমি ওর সাথে পার্টনারে ব্যবসা করবো। পরে উনি আমাকে বললো, আমি ওনাকে বললাম যে ওনাকে আমি আবার কাকা কাকা ডাকতাম, ওনার বাড়ি গোপালগঞ্জে। পরে আমি বললাম কাকা আপনি এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করছেন? উনি উনি আবার ওনার মানে উনি উনি তিনটা বিয়ে করছে, উনি এখন মানে যেখানে ওই মুরগি ব্যবসাটা করতেছে আমাদের আপনার নন্দীপাড়াতে একটা মানে একটা মহিলা বিয়ে করছে, ওই মহিলা একবারে মানে দেখতে খুব মানে একেবারেই ভালো না, মানে ওই মহিলাটাকে বিয়ে করছে। করার পর ওই মহিলা ওই দোকানটা দিয়ে দিছে ওনাকে। পরে আমি বললাম যে কাকা আপনি এই দোকানটা আপনি কত টাকা দিয়ে চালান নিয়ে নিছেন? পরে বলছি কেন তুই এবারে কথা জিজ্ঞাসা করতেছিস কেন? পরে আমি বললাম যে কাকা আমি আপনার সাথে পার্টনারে ব্যবসা করতে চাই। বললো যে কি ব্যবসা তুই কি করবি? আমি বললাম তাহলে আমি আপনাদের 20,000 টাকা দিই, আপনি 20,000 টাকার বাচ্চা আনেন, এই মুরগির বাচ্চা আনার পরে আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। বললো ঠিক আছে তাহলে তুই 20,000 টাকা ল। পরে পরে আমি আমার মার কাছ থেকে 20,000 টাকা নিলাম, মা লোন করে এনে দিল। দেওয়ার পরে আমি কি করলাম, ওনার ওই আমি ওনার সাথে গিয়ে ওই মুরগির বাচ্চা আনলাম। আনার পরে আমাদের আমাদের এলাকার বাইরে ওই মুরগি একটা খামার করলাম। খামার করার পরে ওই মুরগিগুলা বড় করতেছি আর বিক্রি করতেছি ভাই। কিছুদিন পরে বার্ড ফ্লু হলো, বার্ড ফ্লু তো ভাই ওই যে মানে মুরগির মাংস খাওয়া যাবে না। পরে ভাই একটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম। উনি উনি আমার অজান্তে মানুষের কাছ থেকে এর কাছ থেকে 10,000-20,000 টাকা এরকম টাকা পয়সা নিয়ে মানে লোন করতো উনি, এগুলো আমি আর জানতাম না। পরে এক পর্যায়ে আমার আমি 20,000 টাকা দিছি। দেওয়ার পরে আমি ওই ওই আমি এক চালানে বিক্রি করছি প্রায় 1,20,000 টাকার মতো, 20,000 টাকা দিয়ে ভাই। এবার উনি আমার কাছ থেকে খালি টাকা নিত, বলতে চায় তোমার এই জায়গায় টাকা লাগবে, এই জায়গায় খাঁচা আনতে হবে, লাইট আনতে হবে, খালি টাকা নিত উনি আমার কাছ থেকে। তো নেওয়ার পর্যায়ে এক পর্যায়ে আমি বললাম যে কাকা আপনি আমার কাছ থেকে দিই টাকাগুলো নেন, এগুলো তো আমি তো হিসাব রাখি, এগুলো কী করবেন আপনি? পরে বলতেছে তুমি তুই টাকাটা দে আমি তোরে দেবো, তো আমরা তো পার্টনারেই ব্যবসা করি। পরে এক পর্যায়ে উনি প্রায় 6-7 মাস ব্যবসাটা করলাম, উনি হঠাৎ করে সকালবেলা বলতেছে কি তোর মার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আয়, আমি তোরে দু একদিন পরেই দিতেছি। আমি বললাম কাকা আমার এই আমার মার কাছে তখন টাকা পয়সা নাই। পরে বলতেছি তুই নিয়ে ব্যবস্থা করে আমি তোরে দিতেছি, সমস্যা নাই। পরে আমি বললাম যে কাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার কাছে যা ছিল আপনার তো লইয়াই গেলেন, আমি 20,000 টাকা আপনার আগে দিলাম, এরপরে লাভ করলাম 1,20,000 টাকার মতো, সেই টাকাগুলো আপনি নিলেন। পরে উনি আমি আর টাকা পয়সা দিলাম না, উনি করলো কি সকালবেলা উনি এই দোকানপাট ফালাইছি আর সব লইয়া ভাগলো, মানে টাকা পয়সা সব কিছু নিয়ে ভাগছে। উনি তো 2-3 দিন ধরে উধাও কোনো খবর নাই ওনার। যাক, তারপরে এখন অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, উনি আসতেছে না আসতেছে না। পরে বাড়িওয়ালা বলতেছে এই বেটা ঘর বাড়ি আপনার ইয়ে তোমার দোকান ভাড়া খবর নাই, মুরগি আনতে পারতেছি না বিভিন্ন ভাই। এরপরে কী করলাম, আমিও দোকানদার ছেড়ে দিলাম, আমার আমার আরও লস হয়ে গেল। পরে আমি চিন্তা করলাম যে না আর কোনো কাজ কামড় করবো না। পরে আমার মা বললো তুই এক কাজ কর, তুই টাইলসের কাজটা শুরু কর। পরে ভাই আমার তখন মানে বয়সটা কেমন হইয়া উঠছে, তখন আমি আমার চেহারা মোটামুটি সুন্দর ছিল, তো তারপরে আমি বললাম যে যে ঠিক আছে মা আমি টাইলসের কাজই করব। পরে এক লোকের সাথে আমার মানে তার বাড়ি হলো ভোলা, আমার বাড়ি বরিশালে। তারপরে আমি টাইলসের কাজে আসলাম, আসার পর আমি হেল্পারি করতেছি হেল্পারি করতেছি। পরে আমার এক ওস্তাদের সাথে আমি কাজ করতেছি কাজ করতেছি আমার বাসার কাছেই। পরে এক মহিলা বলতেছে কি যে আমি মানে 2-3 দিন কাজ করলাম, মহিলার হাজব্যান্ড আমার থাকে দক্ষিণ কোরিয়া, মানে মহিলা না খুব মেয়ে আর কি, বিয়ে হয়েছে 3 বছর ইয়া মানে 3 বছর হয়েছে বিয়ে করছে, ছেলে সন্তান এখনো হয়নি। পরে ওই আমি কাজ করতেছি 2-3 দিন কাজ করলাম আমার এক ওস্তাদের সাথে কাজ করলাম। করার পরে ওই মহিলা বলতেছে কি মানে সন্ধ্যার পরে যখন আসতেছি তখন ওই মহিলা বলতেছে কি এই ছেলে তুমি যাওয়ার পরে আমার একটু কথা শুনে যেও, মানে ওরা যাওয়ার পরে তুমি যাও না তুমি একটু কথা শুনে যেও। পরে আমি ওরা যাওয়ার পর আমি তো বুঝতে পারি নাই তখন, আমার আসলে মানে তখন আমি মোটামুটি বড়ই সব কিছু বুঝি আর কি। তো তারপরে কী করলাম, পরে ওরা যাওয়ার পর আমি এই মহিলার কাছে গেলাম। পরে মহিলা আমারে বাসায় নিয়ে বসাইলো, পরে বসানোর পরে হাত মুখ ধুইলাম, উনি বললো যে হাত মুখ ধো। পরে হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে বলতেছে কি পরে উনি আমার আমার খাটের উপরে শোয়াইলো, শোয়ানোর পরে উনি আমার পাশে দিয়ে শুইলো। পরে কি ভাই উনি আমার সাথে খারাপ কাজ করলো আর কি। তারপরে আমি বললাম যে ম্যাডাম আপনি এগুলো কী করতেছেন, পরে বলছি এগুলো কিছু না তুমি সমস্যা নাই তোমাকে আমি টাকা পয়সা দেবো তুমি আমার কাছে আইসো সমস্যা নাই। তো তারপরে ইয়ে তারপরে এটা করে কি ভাই চলে আসলাম। তো পরের দিন আবার ওই বাড়িতে কাজ করতে গেলাম, এরকম কীভাবে প্রতিদিন মানে প্রতিদিন মহিলা আমাকে জ্বালায়। তো তারপরে কী করলাম, আমি বললাম যে না আমি আমার ওস্তাদে বললাম যে আমি ও বাড়িতে কাজে যাবো না। পরে উনি বললো কেন কেন, আমি বললাম না আমি যাবো না ভালো লাগে না। যাক, পরে এরকম ইয়ে প্রায় 6 মাস হেল্পারি করলাম, পরে আমি মিস্ত্রি কাজ শুরু করলাম। আমার আমার ওস্তাদ হলো কবির, পরে ওনার সাইডে আমি কাজ করা শুরু করি, কাজ করতে থাকি কাজ করতে থাকি। পরে থাকার পরে হঠাৎ করে একদিন আমার আমি যেই বাড়িতে থাকি এই বাড়িতে একটা ছেলে, ওর নাম আকাশ, ও এখন কাতার থাকে। পরে ওই ছেলের সাথে আমি ঘুরতেছি ঘুরতেছি আমাকে এক ছেলে ডাক দিচ্ছে এদিকায়। পরে আমি আমি গেলাম, যাওয়ার বলতেছে কী সমস্যা, আমি বলছি কী সমস্যা, বলতেছে যে আমি তো ইয়ে কী ভাই তখন সিগারেট খাই অবশ্য। তো তারপরে বলতেছে যে তুই এরকমভাবে সিগারেট খাচ্ছিস, তুই সিনিয়র জুনিয়র মানিস। আমি বললাম তুমি তো আমার কিসের সিনিয়র, তুমি তো আমার লম্বায় দেখা যায় ছোটো এবার বয়সও তো আমার ছোটো এবার তুমি। পরে এই কথা কওয়ার পর ওর সাথে আরও 5-7টা পোলাপান ছিল, আমি একাই ছিলাম। পরে ওরা এক কথায় দুই কথা আমার সাথে খুব তর্ক করে। পরে এর মধ্যে আমার ওই বন্ধুরা আকাশ বন্ধুটা যায়, যাওয়ার পরে আমরা দুইজনে ওদেরকে বেল দিয়ে খুব মারি, মায়েরা 7টার মাথা ফাটাই দুইজনে পিটাইয়া, দুজনে পিটাই 7টার মাথা ফাটাইয়া। পরে আমরা চলে আসি ওখান থেকে, আমাদের কিছু করতে পারে না। পরে চলে আসার পরে এই আপনার বাসার মধ্যে ঢুকলাম, ঢোকার পরে ওই আকাশের মামা আইসা আমাদের সাথে চিল্লাচিল্লি করতেছে। পরে ওখানে প্রায় 3,000 টাকার মতো জরিমানা দিলাম আমি মাথা ফাটানোর পরে। পরে 3,000 টাকা জরিমানা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে না ওদের সাথে আর চলবো না। পরে কাজ করতেছি কাজ করতেছি, কাজ করার মধ্যে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক না ভাই সরি মানে মাঝখানে একটা কথা ভুলে গেছি, আমি এ ভাই মিস্ত্রির চান্স পাই। পাওয়ার পরে যখন লোকমান্য যখন মারে, লোকমান নরসিংদীর লোকমান্য যখন মারে, আমি নরসিংদীর লোকমানের যখন মারা যায় তখন আমি নরসিংদী ছিলাম, বিলেসদি নামে একটা জায়গা আছে ওখানে আমি গেলাম। যাওয়ার পরে নরসিংদীর হ্যানে ইয়ে লোকমানের ভাতির সাথে ইয়ে আপনার ভাতির সাথে আমার পরিচয় হইলো, লোকমানের ভাতির সাথে আমার পরিচয় হইলো। পরিচয় হওয়ার পরে ওই লোকমানের ভাতির সাথে আমি চলতাম, মোটরসাইকেল দিয়ে চলতাম, বিভিন্ন খারাপ আকাম কুকাম করতাম, বিভিন্ন খারাপ কাজকাম করতাম। করার পরে একদিন আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওই ছেলেটা বলতেছে কি যে একটা মেয়ে আছে, একটা মেয়ের নাম্বার আমার কাছে আছে, এই মেয়েটার আসলে কোনো ছেলেই প্রেম করতে পারে না এই মেয়েটার সাথে। এই মেয়েটার বাড়ি হলো বিক্রমপুরে, আমার কখনো বলে শান্তিনগর, কখনো মানে মুন্সিগঞ্জ, মানে এক এক সময় এক একটা নাম বলে আর কি কিবরিয়া ভাই। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ওই নাম্বারটা আমাকে দাও। পরে ও আমার সাথে বাজি লাগলো, যদি আমি এই মেয়েটার সাথে প্রেম করে দেখাতে পারি তাহলে তাহলে মিষ্টি খাওয়া, প্যাট ভরে মিষ্টি খাওয়াবে। আমি বললাম ঠিক আছে ওকে। পরে কি করলাম, গেলাম, পরে ও আমাকে বাড়ি, তখন ছিল রমজান মাস, ছিল মানে রমজান মাস ছিল তখন। তো তারপরে কি করলাম, ও আমাকে নাম্বারটা দিল। ফার্স্ট টাইম আমি মেয়েটাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মেয়েটা বলতেছে কে আপনি? আমি বললাম যে আমি তো হৃদয় বলতেছি, ভাই মিথ্যা কথা বললাম যে আমি তো হৃদয় বলতেছি উত্তরা থেকে, তো আপনি কে বলছেন? পরে বলতেছে আমি তো, মানে মেয়েটার নাম বললো, আমি তো রিপা, আমি রিপা বলতেছি। পরে ওই মেয়েটা বলছে আপনি, আমি কার, আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি আপনার কাছেই ফোন দিয়েছি, আপনার সাথে কথা আছে আমার। বলছে কী কথা বলেন আপনি? পরে মেয়েটা বলতেছে আপনার পরিচয় দেন আপনি আমাকে। আমি বললাম যে আসলে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একটা মানুষ, মানে এর চাইতে আর পরিচয় কিছু দেওয়ার, মানে দেওয়ার মতো নাই, আর বিশেষ করে আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা হলো তাই ফোন দিলাম। উনি বললো যে নাম্বারটা কোথায় পাইছেন? আমি বললাম যে নাম্বারটা আসলে কোথায় পাইছি আমি মানে বলতে পারবো না, নাম্বারটা আমার মানে মোবাইলে কীভাবে চলে আসলো আমি বুঝতে পারতেছি না। পরে মেয়েটা বললো, পরে মেয়েটাকে মানে মানে অনেকভাবে রিকোয়েস্ট করি। পরে মেয়েটা বলছে ভাই দেখেন আমি তারাবির নামাজ পড়বো, আপনাকে কষ্ট করে আপনি আমাকে ফোন দিবেন না। পরে আমি বললাম যে ভাইয়া ফোন দিব না, মানে তারপর অনেক মানে অনেক রিকোয়েস্টের পরে মেয়েটা আমি বললাম দেখেন আমি আপনাকে দুই তিন দিন পরে একটু ফোন দিব, সাথে কথা বলবো দুই তিন দিন পরে। পরে মেয়েটা বলছে মানে অনেকক্ষণ ভাবার পর বলছে আচ্ছা ঠিক আছে দুই তিন দিন পরে, দুই তিন দিন পরে পরে আপনি একদিন ফোন দিয়ে না মানে। তো দুই তিন দিন পরে আমি ওকে ফোন দিলাম, তারপরে জিজ্ঞেস করতেছি কেমন আছেন, মানে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেছি। পরে মেয়েটা আমাকে বলতেছে যে রিপা মেয়েটার নাম, বিক্রমপুরে বাড়ি মেয়েটার, আর এদিকে বাড়ি শান্তিনগরে। কিভাবে ভাই আরেকটা মাসের কথা বলি, আমার আসলে মানে ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল কি যে আমি আসলে মানে পরের টাকা দিয়ে মানে বড় লোক হব, মানে মানুষের টাকা দিয়ে বড় লোক হব। নিজে যেহেতু মানে চেষ্টা করি হয় না, মানে আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো বড় লোকের মেয়ের সাথে প্রেম করবো, একেবারে এক চান্সে বড় লোক হয়ে যাব। হ্যাঁ আমার আমার একটা আইডিয়া ছিল। তো তারপরে কি করলাম, তো তারপরে আমি ওই মেয়ের সাথে দুদিন পরে পরে কথা বলতেছি। তো মেয়েটা এখন দেখতেছি মেয়েটা আমার প্রতি একটু ইচ্ছে, মানে আমার সাথে কথা বলার কি মানে ইচ্ছুক আর কি। তো বলতেছে যে এখন আমি মানে ফোন দিলে ও আমাকে মাঝে মানে আমার ফোন দিতে দেরি হলো ও আমাকে ফোন দেয়, আমাকে মিস কল দেয়, আমি কথা বলি ওর সাথে। পরে মেয়েটা বলতেছে দেখেন অ্যাকচুয়ালি আমরা তো অনেকদিন যাবৎ কথা বলতেছি, আপনি কোথায় থাকেন? পরে আমি বললাম আমি উত্তরা থাকি, উত্তরা মানে ও আমাকে বললো উত্তরা মানে কোথায় থাকেন উত্তরা। আমি বললাম মানে ভুয়া একটা ঠিকানা দিলাম যে উত্তরা 6 নম্বর সেক্টরে থাকে 130 নম্বর বাসা।
আমরা বিরতি নেবো প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরছি।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, কথা না বাড়িয়ে আমি আমার গেস্ট যিনি আছেন রুবেল তার কাছে ফিরছি। জি বলুন। তারপর
মেয়েটা আমাকে ফোন দিত, মানে আমি ফোন দিতে দেরি হলো, মেয়েটা আমাকে ফোন দিত। পরে এরকম 8 মাস ওর সাথে কথা বলতেছি, 8 মাস কথা বলতেছি কথা বলতেছি। তারপরে আমার খুবই ইচ্ছা যে ওর সাথে মানে দেখা করবো আমি। পরে মেয়েটা বলতেছে তুমি কয়েকদিন পরে দেখা করো, এরকম মানে 2-1 মাস পরে যাওয়ার পর আমি বলছি তোমার সাথে আমি দেখা করতে চাই। পরে মেয়েটা জিজ্ঞেস করলো তোমার আব্বু কি করে? পরে আমি বললাম ঢাকা মেডিকেল ডাক্তার আমার আব্বু, মানে মিথ্যা কথা বললাম। পরে ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করো। পরে আমি বললাম আমি আসলে কিছু করি না, এখানে আমার উত্তরে আমার বাড়ি আছে, বাট আমি মানে কিছু করি এমনিতে আপনার যেই টাকা ভাড়া আছে এটা দিয়ে চলে যায় আমার। তো পরে ও বললো কি যে তাহলে তুমি সাথে মিট করো, আট মাস পরে ওর সাথে আমার দেখা মানে করতে যাবো আর কি। তখন আর আট মাস হওয়ার পরে মানে যেদিনকে আমি দেখা করতে যাবো ওদিনকে মনে হলো যে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন আমার কাছে মনে হচ্ছে। যেহেতু পরে আমি নতুন কিছু শপিং করলাম, করার পরে পরের দিন সকালবেলা আমি কমলাপুর থেকে চাষাড়া চলে গেলাম আমার একটা ফ্রেন্ড নিয়ে। তো যাওয়ার পরে আমি কি করলাম, পরে ওখানে গিয়া ওখানে একটা হোটেল আছে ওখানে বসে নাস্তা করলাম। পরে মেয়েটাকে আমি ফোন দিলাম তুমি কোথায়, বলছে আমার ঘন্টা দুয়েক দেরি হবে, আমি আটটা বাজে গিয়েছি, মানে ওখানে যখন গেছি তখন আটটা বাজছ। মেয়েটা বলছে আমাকে আমার আসতে দশটা বাজবে। পরে আমি ওই মেয়েটার জন্য ওখানে আপনার ওয়েট করতেছি। পরে মেয়েটা আসলো, পরে সাথে আমার একটা বন্ধু নিয়ে গেছি। পরে মেয়েটা আসার পর আমাকে ফোন দিচ্ছে। পরে আমার ওই বন্ধুটাকে আমি বললাম, ওর নাম ছিল রাসেল, আমি বললাম রাসেল তুমি একটু ওই মেয়েটাকে গিয়ে দেখে আসো মানে কীরকম মানে দেখতে কীরকম। পরে ওই ও আমার ওই ফ্রেন্ডটা গিয়ে দেখে আসলো, আসার পরে বলতেছে ও আমাকে আয়সা বলতেছে কি দোস্ত আমরা ঢাকায় আবার ফিরে চল। আমি বললাম কেন, বলতেছে দোস্ত ওই মেয়ে তোমাকে দেখলে পছন্দ করবে না। আমি বললাম কেন, না মেয়ে অনেক সুন্দর এবং মানে খুব ভালো ফ্যামিলির আর কি। তো আমি বললাম যে মানে পছন্দ করবে না, আত্মার সাথে কথা বললাম একচুয়ালিটার সাথে দেখা না করে চলে যাব। পরে আমি এখানে বসে আমি মেয়েটা বারবার ফোন দিচ্ছে। পরে আমি কি করলাম, আমি বললাম যে দেখো আমি এবার ওকে মানে ও রিক্সার মধ্যে বসে আমি একটু দেখে আসলাম ওকে। তো দেখে আসার পরে মেয়েটা বলতেছে কি তুমি কি আমার দেখা করতে চাও না আমি চলে যাব। পরে আমি বললাম যে না তুমি আমি তোমাকে দেখছি। পরে মেয়েটা বলতেছে তাহলে যদি তুমি আমাকে ভালোইবেসে থাকো তাহলে তুমি চলে আসো আমার আমি যেখানে আছি সেখানে তুমি চলে আসো। পরে আমি যাচ্ছি না, পরে মেয়েটা রিক্সার ঘুরে যখন চলে যাচ্ছে পরে আমি ব্যাক করে গিয়ে পিছন দিয়ে ঘুরে রিক্সার মধ্যে উঠলাম, উঠে বসলাম। পরে বলার পরে মেয়েটা আমার দিকে তাকাচ্ছে, পরে বললো কি তুমি কি হৃদয়, বললো হ্যাঁ আমি হৃদয়। পরে বললো তুমি কি উত্তরা থাকো, বললো হ্যাঁ উত্তরা থাকি। পরে ও আমাকে ও আমাকে কল দিচ্ছে আমার ফোনে রিং হচ্ছে, পরে ও বলছে তুমি একটু ফোনটা রিসিভ করো। পরে আমি ফোনটা রিসিভ করলাম। তো পরে আমি বললাম যে কোথায় নিয়ে যাবো, পরে বুঝছি আমি আমি কিন্তু শপিং করবো চলো শপিং করি। বললাম ঠিক আছে ওকে চলো। পরে ভাই একটা চাইনিজ হোটেলে ঢুকলাম, ঢোকার পরে ওখানে খাইলাম, খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে ওর সাথে আমার ম্যাচ হবে কীভাবে। তো পরে আমি ওকে একটা থ্রি পিস কিনা দিলাম 3500 টাকা দিয়া, আরও মানে বিভিন্ন অনেক কিছু শপিং করে দিলাম, সারাদিন ঘুরলাম। ঘোরার পরে এরকম ঘুরতে ঘুরতে সারাদিন আপনার সারাদিন চলে গেল। পরে আবার 2-3 মাস পরে ওর সাথে দেখা হবে কোথায়, বিক্রামপুর, বিক্রামপুরের বাড়ি। পরে আমি গেলাম বিক্রামপুরে, গেলাম আমার এক বড় ভাইয়ের হুন্ডা আপনার মোটরসাইকেল নিয়ে গেলাম। যাওয়ার পরে বিকাল মানে 2টার দিকে আপনার 2টার দিকে এখান থেকে রওনা দিছি, আপনার ওখান থেকে প্রায় 5টা বাজছে। তো পরে ওকে আমি ফোন দিলাম, পরে ও বাসা থেকে বের হইলো, ওর সাথে একটা পিচ্ছে একটা বাচ্চা, ওর বড় বোনের বাচ্চা ছিল। তো পরে আমি গাড়িটা ব্রিজের উপরে রাখলাম, রাখার পরে ওর হাত ধরে আমি হাঁটতেছি। তো পরে হাত ধরে হাঁটতেছি এরপরে ও আমি কি ব্যাপারে একটা কিস করলাম। তো করার পরে ওই পাশে থেকে এক ছেলে ফলো করছে, ফলো করার পরে ওই ও ফলো করার পরে ও মানে খালের এ পাড়ার ওই পার কি ভিয়া ভাই। তো পরে ওই পার থেকে ফলো করার পর ওই ছেলেটা 2টা ছেলে নিয়ে চলে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় থাকেন, আমি বললাম যে আমি থাকি কমলাপুর, আমি কমলাপুর থাকি। পরে বললো যে ও আপনার কী হয়, আমি বললাম ও আমার গার্লফ্রেন্ড। পরে বলতেছে তো বাসায় নিয়ে এগুলো করবেন রাস্তার মধ্যে, এগুলো কী করেন, আমি বললাম কী করছি রাস্তার মধ্যে। পরে ও বলতেছে কি এগুলো করতেছেন খারাপ নোংরামি মেয়ে এগুলা। পরে ও বলতেছে যে পরে ওরা আরও 5-7টা ছেলে পেলে ফোন দিল, দেওয়ার পরে ওরা আরও পোলাপান চলে আসছে। কিন্তু ভাই তখন মানে সন্ধ্যাটা ঘনিয়ে আসবে এমন সময় প্রায় ওরা 8-10টা পোলাপান চলে আসছে। আসার পরে আমাকে একটা মানে বিশাল এক জঙ্গলের মধ্যে নিল, নেওয়ার পরে আমাকে ওখানে গিয়ে একটা থাপ্পড় দিল। দেওয়ার পরে থাপ্পড়টা দেওয়ার পরে বলতেছে তোমার কাছে কি আছে, আমি বললাম আমার কাছে 2টা ফোন আছে আর মোটরসাইকেলের চাবি আছে আর কিছু টাকা আছে। পরে এগুলো ওরা মানে চাচ্ছে আমি দিচ্ছি না কি প্রিয়া ভাই। তো বরং ওরা আমাকে মানে 5-7 জন ইচ্ছা মতো মারলো। কিন্তু ভাই আমার এদিকে এখনো বাড়ির দাগ অনেক আছে, আমি আপনাকে দেখাইতে পারি, মানে আমার মায়েরা এগুলা মানে গিরাগুড়া ফুলে ফেলাইছে। পরে পরে কি করলো পরে করতেছি কি, ওরা মারলো আমাকে, পরে ওই মেয়েটা ইয়ে মার সহ্য ইয়ে আপনার সহ্য না করতে পারে, মেয়েটা দৌড়ে চলে গেল, মিয়া বাড়িতে চলে গেল মেয়েটা। যাওয়ার পর ওদের দুইটা বড় ভাই এখানে পাঠাইলো ওখানে, পরে পাঠানোর পরে আমাকে ওরা আইসে ডাক দিছে, সন্ধ্যার পরে ডাক দিছে, পরে দেখতেছে আমি ওখানে শুয়ে রয়েছি, মানে আমার অবস্থা খুব খারাপ। পরে তারপরে কি করলো, ওরা আমাকে কোলে করে নিয়ে আসলো, ওদেরকে খুব মারধর করলো, ওরা পরে ডাক্তারের কাছে নিল, নেওয়ার পরে ওরা আমাকে ইয়ে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করলো, তারপর আমি একটু সুস্থ। পরে বলতেছে তুমি কি যেতে পারবো, আমি বললাম হ্যাঁ যেতে পারবো। পরে পরে আমি ইয়ে কিবরিয়া ভাই, পরে আমি চলে যাই গাড়ি দিয়া, আমার আমার হুন্ডা নিয়ে আমি চলে যাই। পরে যাওয়ার পরে আমি তো ঢাকায় ইয়ে মানে বিক্রমপুর থেকে ঢাকায় চলে আসলাম। আসার পরে বলতেছে কি যে ওই মেয়েটা বলতেছে যে তোমার সাথে আমি শান্তিনগরে দেখা করবো। আমি বললাম দেখো তোমার আর দেখা করার দরকার নেই। পরে ইয়ে বলতেছে কেন, আমি বললাম যে না দেখা করার দরকার নাই তোমার, আমি তোমাকে বলবো কবে দেখা করতে হবে। পরে কিপ্রিয়া ভাই কি করলাম, পরে ও আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, পরে আমি বলছি তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো, আমি ইয়ে তুমি তাহলে আজকে বিকালে আসো, আমি তোমার সাথে দেখা করবো। পরে আমি আমার এক বন্ধুকে ফোন করে বলি যে দোস্ত তোর ফ্ল্যাটটা একটু খালি কর, আমার একটা এই আমার একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি আসতেছি। পরে আমি গেলাম ওই বাসায়, যাওয়ার পরে ইয়া ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করতেছিলাম কিন্তু আমাকে করতে দিল না। এরপরে করলাম কি না ইয়ে, পরে আমি রাগ করে ওখান থেকে চলে আসলাম। এই ইয়ে আপনার ওর সাথে আমার রিলেশন চলতেছে চলতেছে চলতেছে, পরে হঠাৎ করে ওর এক বান্ধবী বলতেছে কি যে রুবেল ইয়া হৃদয় ভাই আপনি যার সাথে সম্পর্ক করেন ওই মেয়েটা তো ভালো না, ওই মেয়েটার দুলাভাইয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। পরে আমি বললাম এটা কি করে সম্ভব, উনি বললেন হ্যাঁ সম্ভব, আপনার যদি প্রমাণ চান আমি আপনাকে প্রমাণ দিতে পারি। তো আমি বললাম ঠিক আছে তাহলে কি কীভাবে প্রমাণটা দিবা। পরে বললো যে তুমি এক কাজ করো, আপনি এক কাজ ইয়ে আপনার এক কাজ করো, আপনি বিক্রমপুরে আসেন আমি আপনাকে ইয়ে প্রমাণ দিব। পরে আমি বিক্রমপুরে গেলাম, পরে ওই মেয়েটাকে অনেক ডকুমেন্টস আমাকে দেখাইলো, দেখানোর পরে মেয়েটা বলতেছে কি এরপরও কি আপনার সাথে প্রেম করতে চান, আমি বললাম হ্যাঁ প্রেম করতে চাই। পরে মেয়েটা ইয়ে আপনার ওই মেয়েটা হিন্দু ছিল, মেয়েটা বলতেছে ঠিক আছে আপনি যা করার এখন যদি প্রেম করেন ভালো লাগে তাহলে করতে পারেন। তারপরে আমি ওর সাথে প্রেম করতেছি, মানে দীর্ঘদিন কথা বলতেছি, ও শুধু আমাকে বলতেছে আমাকে একইভাবে ভাই। এর মধ্যে আমি কিন্তু টাইলসের কাজ করি, টাইলসের কাজ করি, আমি কিন্তু মানুষের কাজ করি না, আমি নিজের কাজ করি এবং আমার লোকজন কাজ করতেছে। কিপ্রিয়া ভাই
প্রিয় শ্রোতার সময় রাত ১২টা একটু পরে বাজবে, ইনফ্যাক্ট আমরা রাত ১২টার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটস নিয়ে, আশা করছি আমার সাথেই থাকবেন। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইফ, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, এবং এই পর্বের গেস্ট হচ্ছেন রুবেল। ওকে প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি রুবেলের কাছে।
আমি শুধু সারাক্ষণ কি করতাম, যেমন আমি ইয়া উত্তরাতে একটা কোম্পানি, ওনার উনি আপনার ওই স্যারের নাম ছিল আপনার সপ্তবর্ণা গ্রুপ, উনি আপনার স্যারের নাম ছিল আপনার মহিপ স্যার। তো আমি ওনার কাজ কাম করতাম, উনি খুব ভালো একজন লোক, আমি ওনাকে খুব ভালোবাসি, মানে এখনও ভালোবাসি ওনাকে আমি। তো আমি ওনার প্রায় 3-4 প্রজেক্ট হ্যান্ডেল করি, তো ওখান থেকে আমি খুব মানে ভালো টাকা মানে ভালো টাকায় পয়সাই পাই। তো তারপরে ওই মেয়েটা আমাকে বলতেছে যে তুমি ওকে 10,000 টাকা দাও, মানে দু তিন দিন পরে পরে আমাকে বলছে টাকা দাও আমাকে। 5,000-7,000 এরকম মানে টাকা আমাকে মানে ওরকম প্রতি মাসে মাসে আমার টাকা দিতে হচ্ছে না মানে মেয়েটাকে। পরে আমি বললাম যে এত টাকা আমি তোমাকে কোথা থেকে দেবো, আমার তো আর আসলে কই তুমি কি বলো তোমার এত তোমার উত্তরাতে বাড়ি তোমার টাকা পয়সার অভাব। আমি বললাম যে না আসলে সবসময় তো মানুষের কাছে টাকা পয়সা থাকে না, তো আসলে পরে মেয়েটাগুলো বুঝতে যায় না। পরে আমি ওকে খুব ভালোবাসতাম খুব ভালোবাসতাম, তো মানে আমি ওর জন্য খুব পাগল ছিলাম কির ভাই খুব পাগল ছিলাম। তো তারপরে কি করলাম ওই মেয়েটা আমি একদিন আমার ফোনটা বাসায় রেখা আমি গোসল করতে গেলাম, পরে ওই মেয়েটা ফোন দিল রিপা ফোন দিল, দেওয়ার পরে আমার মা ফোনটা রিসিভ করলো, পরে বলতেছে কি আপনি কে বলছেন, পরে বলতেছি আমি তো রুবেলের আমার রুবেলকে, পরে বলতেছে হৃদয় না কয় তুমি যাকে হৃদয় বলে কিনো সেই রুবেল, পরে বলতেছে আন্টি আপনার আঙ্কেল কি করে, পরে বলতেছে সে আসলে সে তো কিছু করে না, বলছে তোমার সে নাকি ঢাকা মেডিকেলের ডাক্তার, পরে না আমার আম্মু বললো যে না সে তো ঢাকা মেডিকেল, কি বলছে তোমাকে এইসব কথা, পরে বললো যে না তোমার রুবেল বলছে মানে আমার আমার আম্মা তো নামটা বইলেই দিছে অলরেডি। তো তখন ওই মেয়েটা ওই আপনার দীপাও বলতেছে যে রুবেল বলছে, পরে না পরে মা বলতেছে না সে তোমার আঙ্কেল কোনো ঢাকা মেডিকেল ডাক্তার ডাক্তার কিছু না, মানে তোমাকে যে তোমাকে তাহলে রুবেলকে তাহলে ভুল কথা বলছে বা মিথ্যা কথা বলছে। পরে এই কথা বলে মেয়েটা তো খুব ফায়ার আমার প্রতি। পরে আমি গেলাম, যাওয়ার পরে ওই মেয়েটা এই কথা আমাকে আর বলে নাই, তো না বলার পরে আরেকদিন আমাকে মেয়েটা দাওয়াত দিছে, বলতেছে রুবেল তুমি আসো। পরে আমি গেলাম ওই আপনার শান্তিনগরেই, পরে ভাই যাওয়ার পরে ওই মেয়েটা আগেই মনে করেন ছেলেপেলে ছেলেপেলে অনেক ঠিক করে রাখ ওখানে। পরে ভাই ওই দিনকে যাওয়ার পরে খুব মারে আমাকে খুব মারে ভাই খুব মারধর খাওয়ার পরে আমি পরে আমাকে একটা রিক্সায় উঠে দেয়, পরে আমি চলে আসি ওখান থেকে। পরে আসার পরে ভাই ভাই এরকম 3-4 বছর অলরেডি যেতেছে ভাই, 3 বছর 2 বছর মানে আপনার 4 বছর প্রায় শেষ। পরে কি করলাম পরে ভাই আমি এই প্রেমপ্রীতির মধ্যে পরে চিন্তা করলাম যে না প্রেম ভালোবাসা আর করবো না এখন, খালি মানে আমি আমি তো ওরে খুব ভালোবাসতাম। পরে চিন্তা করলাম যে না আমি আসলে ওই মেয়েটা এখন এখন যাদের সাথে প্রেম করব তাদের সাথে ভাই মানে আপনার ডেইলি প্রেম হবে না, শুধু মানে মনে করেন ফিজিক্যাল রিলেশন হবে ওর সাথে আমার। তো পরে হঠাৎ করে কি করলাম একটা কাজ পেলাম আপনার বানসারামপুরে নগুরচরে একটা কাজ পেলাম, একটা মসজিদের কাজ পেলাম। পরে ওই মসজিদের কমিটির লোকটা বাসায় আমরা খাওয়া দাওয়া করতাম আর কি, আমার মিস্ত্রি সহ আমরা সবাই খাওয়া দাওয়া করতাম ওখানে। পরে ওনার একটা মেয়ে ছিল, মেয়ের জামাই থাকতো কুয়েত, তো ওই মেয়েটা মানে মানে তেমন সুন্দর ছিল না, তো ওই মেয়েটা দেখতাম কি মানে আমি 2-3 দিন হতে মানে 2-3 দিন যাওয়ার পর থেকেই দেখতাম মেয়েটা আমাকে খুব মানে টেক কেয়ার করে আমাকে, মানে আমার সাথে মিশতে চায় বা আমার সাথে মানে মানে ইচ্ছা মানে মানে বেশি কথা বলতে চায়, মানে আমি সেটা মানে বুঝতে পারলাম। পরে আমি বললাম পরে হঠাৎ করে ওই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করতেছে যে রুবেল ভাই আপনি কি প্রেম প্রেম করেন, আমি বললাম না আমি তো প্রেম প্রেম করি না। পরে বলতেছে যে তাহলে আমি আপনার সাথে প্রেম করি, আমি বলি ঠিক আছে আমি তো রাজি আছি প্রেম করতে কোনো সমস্যা নাই। পরে ওই মেয়েরা 2-3 দিন পরে পরেই এরপরে করলাম কি ওই ওই রাত্রেবেলা আমি আমরা আলাদা রুমে ঘুমাইলাম, আলাদা রুমে ঘুমানোর পর ওই মেয়েটা রাত্রেবেলা আমার কাছে গেল, যাওয়ার পরে ওর সাথে আমার
ইন ডিটেল জানার দরকার নাই, আপনার যেটা টার্গেট ছিল আপনি সেভাবেই ওনার সঙ্গে মিশেছেন, ঠিক আছে। তারপর কি হলো?
তারপরে কি ভাই ওই মেয়েটার সাথে এরকম আমার অবৈধ সম্পর্ক চলতেছে চলতেছে, হঠাৎ করে ওই মেয়েটার মা আমি আমি কি রাতে আমি ঘুমাই রয়েছি।
আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনার এই যে মানে পাস্ট এক্সপিরিয়েন্স মেয়েদের সঙ্গে আপনি এক ধরনের মিথ্যা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, ছোটবেলায় আপনাকে কেউ একজন বন্ধু গার্ড দিতে বলতো সেখানে একটা বাজে জিনিস অবলোকন করা, সবকিছু মিলিয়ে আপনার যেটা ফাইনাল রেজাল্ট দাঁড়ালো যে আপনি মেয়েদের সঙ্গে এই ধরনের একটা অনৈতিক সম্পর্ক এবং সেটা কোনো হিসাবের মধ্যে রাখেননি, আপনি যেভাবে খুশি সেভাবে মিশেছেন, এই এই ধরনের মেশার সংখ্যা কত?
100-এর উপরে।
আমি ইন্ডিটেল স্টোরিতে যেতে চাচ্ছি না, আমি শুধু এতটুকু আমাদের লিসনারদেরকে জানালাম যে একটা শিশু যদি ভালো পরিবেশে বড় না হয় তাকে যদি একটা মিসকনসেপশন দেওয়া হয় কোনো একটা সম্পর্কের জায়গাটা থেকে, তাহলে এই এই সম্পর্কের জায়গাটা থেকে সে কত বড় রকমের ভুল করতে পারে, ঠিক আছে। কিন্তু আপনার জীবনে অপরাধ কিন্তু এই শুধু এই ধরনের অনৈতিক সম্পর্কই না, আপনার জীবনে আরো বড় বড় রকমের অন্য রকমের অপরাধ আছে, আমরা সেই জায়গাটায় যেতে চাই। তবে তার আগে একটা বিরতি আমাদেরকে নিতে হবে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন সিক্রেট ঢাকা এফএম 90.4 এ। আমরা সবসময় চাই যে একটা মানুষ স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠুক এবং সে যাতে ভুল না করে, ভুল পরিবেশে তার জীবনটা যাতে পর্যদুস্ত না হয় এবং যত ভুলই সে করুক না কেন শেষ পর্যন্ত সে যে রক্ষা পায় না, তার একটা ভয়ানক পরিণতির দিকে যেতে হয়, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে যাতে করে আপনার জীবনে সিক্রেট গুলোর জন্ম না হয়। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible. Virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আবার একবার শুনছেন সিক্রেট ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছি। জি রুবেল, তারপর বলুন।
তো ভাইয়া, ওই যে আমি আপনাকে আগেও বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড ছিল আকাশ, তো ওর সাথে আমি মিশতাম, তো মানে ও আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তো থাকার পরে হঠাৎ কি করলাম, ওর সাথে খুব মানে আবার মিশতেছি, মানে সঙ্গ দিচ্ছি, করে দেওয়ার পরে আমরা অনেক রাতে মানে এক জায়গায় বসে আড্ডা দিতেছি, ওরা আড্ডা দিতেছি, ওরা আবার এক ছেলে আর একটা মেয়ে আসতেছে, মানে রাস্তা দিয়ে, মানে তখন কত রাত, 11:30 তখন বাজে। তো তখন আমরা প্রায় 10-12 জন আর ওই ছেলে আর মেয়েটা আসতেছে। আসার পরে আমি আর কিছু বললাম, আমার ফ্রেন্ডটা যে বলতেছে ওই ছেলেটা আর মেয়েটাকে ডাক দিছে, যাবে বলতেছে এই তোমরা কোথায় থাকো, বলছে আমরা থাকি মান্দা। ভাই মান্দা থেকে আসতে, ইয়ে মান্দা থেকে এখানে কি করো, বলছে এমনিতে একটু ঘুরতে আসলাম। তো ঘুরতে আসলাম মানে এক কথা দুই কথা হয়েছিল, মাইরা বইল। তো মাইরা ইয়ে আপনার মাইরা বসার পরে ওই মেয়েটা হয়েছে আমার ওই যে বন্ধু, ওর পায়ে ধরা ইয়ে আপনার কান্নাকাড়ি শুরু করলো, বলতেছে ভাই ওর মাইরেন না, ও আমরা এমনিতে মানে ঘর থেকে পালাই আসছি, তো ভাই আপনি ওরে মাইরেন না। পরে আমি বললাম যে আকাশ ওদেরকে ইয়ে ওরে মারিস না। পরে কি করলাম, পরে ওই ছেলে আর মেয়েটারে নিয়ে গেলাম মানে আমাদের একটা বিল্ডিং এর নিচে আমরা বসে আড্ডা মারতাম, পরে ওখানে বসে রইলাম, ইয়ে পরে ওদেরকে নিয়ে গেলাম ওখানে। পরে ওই ছেলে ইয়ে আপনার যে ছেলেটা ওটারে ইয়ে আপনার ওই যে বিল্ডিং এর যে পিলারের সাথে হাত পা ঘুরে বাঁধলাম, বাঁধার পরে ওরা ওই মেয়েটার সাথে সবাই ওরা খারাপ কাজ করলো। পরে শুনতে
মানে এটা হচ্ছে যে আপনারা সবাই এই মেয়েটাকে অবৈধভাবে,
হ্যাঁ
ভয়ানক, ওকে।
তো তারপরে এখন ইয়ে মানে শুনতে শুনতে মানে ওই ছেলের খবর পায় যে ওই ছেলে মানে ওই জায়গার খুব ভালো একজন মানে প্রতাপশালীর মানে ছেলে আর কি। পরে এরপরে এখন ও চিন্তা করে যদি এই ছেলেরে ছাইরা দেই, তাহলে ছাইরা দিলে কি করব, তাহলে ওরা আমার মানে ওদের ইয়ে মানে ওদের পাওয়ার আবার বেশি ছিল ওই ছেলেটার। পরে আমার বন্ধুটা বলতেছে তাহলে এক কাজ করি, তাহলে ওরে মেরে ফেলি আমরা এখানে বৈশা, আমরা তাহলে কিভাবে কি করব। পরে ও বললো তুই একটা আতুরি নিয়ে। পরে আমি আতুর আনতে গেলাম, পরে আতুর নিয়ে ইয়ে পরে আমাকে বলছিস ইয়ে আমাকে বলছিস যে প্রথম বাড়িটা তুই দিবি। আমি বললাম ঠিক আছে।
মানে টার্গেট কি আপনি ছেলেটাকে মেরে ফেলবেন নাকি মেয়েটা ছেলেটা দুজনকেই?
হ্যাঁ, ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলবো।
মাই গুডনেস।
পরে তারপর আমি আতুর আনতে গেলাম, ওরা বলতেছে ঠিক আছে তাহলে তুমি, আমি বলছি তোরা থাক এই জায়গা আমি নিয়ে আসতেছি। পরে আতুরটা নিয়ে আসলাম, আসার পরে আমি আমার আরো খুব সাহস ছিল ভাই। পরে আমি কি করলাম, প্রথম ইটটা এই জায়গায় করলাম, মাথার মধ্যে করলাম। তো মাথার মধ্যে করার পরে ওই ছেলেটা সেন্সেস হয়ে গেল। তো পরে ওরা আরো যারা ছিল ওরা মনে করেন ওরে শেষ। পরে ওর মধ্যে আপনার ওখানে মাটির গর্ত করলাম, তারপর ওখানে পুঁতে রাখলাম ওদেরকে। আর আমরা এই আপনার এই যে 8-10টার মধ্যে যেই ইয়ে মেয়েটার সাথে যে ইয়ে করছে অবৈধ সম্পর্ক, ওই মেয়েটা ওরকম ভাবে মাইরা ওই মানে দুটারে ওখানে পুঁতে রাখছে আর কি, বিল্ডিং এর নিচের মধ্যে। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আসার পরে কয়েকদিন পরে আপনার গন্ধটা ছড়ায় যায়, মানে ওখানে পরে পুলিশ টুলিশ আসে, আসার পরে বলতেছে মানে মানে এগুলো কোনো খোঁজ খবর আর পায় না, বাদ শেষ গেল এটা এটা ঝামেলা শেষ। পরে আমি কোথায় চলে গেলাম, চলে গেলাম আবার এই নরসিংদী, নরসিংদী চলে গেলাম। যাওয়ার পরে নরসিংদী চলে গেলাম বিলাস দিতে, ভাই নাম এই আপনার জায়গার নামটা আগেও বলছি আমি তো ভাই, এই কথাটা আমি আজও পর্যন্ত এই মানে মানে এখানেই আমি এই এফ এম রেডিওতেই বললাম ভাই, আমি আজও পর্যন্ত কোথাও বলি না এই কথাটা, মানে সত্যটা বলতে সত্যর ভাই সত্য কথাটাই বলতেছি আমি, মানে এই কথাগুলো আর কোথাও বলি নাই আর কি। তো এরপরে কি করলাম, করার পরে এই ইয়াতে নরসিংদী গেলাম, নরসিংদী যাওয়ার পরে লোকমান এই আপনার মেয়র লোকমানে যখন গুলি করে, গুলি করার পরে মেয়র লোকমানের ভাতিজার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আসলে তারা কি সত্যিকারে ভাতিজা না মানে দুঃসম্পর্কে সেটা আমি জানি না, শুধু শুধু জানতাম যে ভাতিজা আর কি। তো পরে ওখানে বসে ওদের সাথে খুব অকারেন্স করতাম, খুব মারামারি করতাম, কাটাকাটি করতাম, ইয়াবা খাইতাম, এবারে গাঁজা তো খাইতাম মানে কন্টিনিউ খাইতাম এগুলা কন্টিনিউ, কারণ ওরা মনে করেন ইয়ে কারোর সাথে মারামারি করতে গেলে পিনি ছাড়া মারামারি হয় না মানে হইতো না,
মানে গাঁজা মানে
মানে দুটো একসাথে খাইতাম আর কি। তো হ্যাঁ খুব মারামারি করতাম, খুব মজা লাগতো, মানে তখন মানে ইয়াই ছিল না কোনো, মানে কারে কি বলবো কার কাছে কি করবো এরকম কোনো ইয়াই ছিল না। তো তারপরে ওই ওখানে দীর্ঘ প্রায় বছরখানেক ছিলাম, তারপরে ঢাকা আসলাম। আমার ঢাকা আসার পরে কি করলাম ভাই, আমি আগেই বলছি যে আমার আসলে বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করার বেশি ইচ্ছা ছিল। পরে আমি মতিঝিল টিএনটি কলোনিতে আমি ওনার নাম বলতে চাই না, আমি 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 ওই বাসায় একটা কাজ নেই, টাইলসের কাজ নেই, নেওয়ার পরে ওনার একটা মেয়ে থাকে, মানে দুইটা মেয়ে ওনার, মানে উনি সরকারি ঊর্ধ্বে আর কি, মানে খুব বড় একজন অফিসার আর কি, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না।
ওকে,
তো তারপরে কি করলাম, পরে ও কি বললো ওই আমি বসে আমি বসে কাজ করাইতেছি, কাজ করাইতেছি, পরে আমাকে বলতেছে কি, পরে আমার লোকজন ওখানে কাজ করতেছে ভাইয়া, তারপরে ওই আমার লোকজন কাজ করতেছে করতেছে, পরে ওই মেয়েটা বলতেছে কি মানে উনি সরকারি লোকের মানে সরকারি লোক তো মানে উনি খুব মানে ভালো পর্যায়ের একজন লোক আর কি, খুব ভালো পর্যায়ের একজন লোক। পরে ওনার বাসায় কেউ ছিল না, উনি মানে ওনার ইয়ে ওনার ম্যাডাম ছিল মানে ইংলিশ মিডিয়ার টিচার না কি ইয়ে মানে কি ছিল আর কি। তো পরে আমি আমি ওর বাসায় কাজ করতেছি কাজ করতেছি, পরে ওই মেয়েটা ওই মেয়ের সাথে ওই মেয়েটা আমার লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছে তোমাদের কন্ট্রাক্টর কোথায়। পরে আমি বললাম যে পরে ওরা বলতেছে কন্ট্রাক্টর আসে নাই, যদি ভাইয়া আমি তাহলে নাম্বারটা আমি এখনো দিতে পারি, যদি কেউ অবিশ্বাস করে আমি নাম্বারটা দিতে পারি, এখন পর্যন্ত নাম্বারটা আছে আমি দিতে পারি,
নাম্বারের প্রয়োজন নাই।
পরে আমাকে বলতেছে কি না আমার ওই ইয়ার লোকজনের কাছে বলতেছে তোমাদের কন্ট্রাক্টর কোথায়, পরে বলতেছে সে তো নাই, সে তো একটু পরে আসবে। পরে এর মধ্যে আমি কথা মানে ওরা এই কথা বলতে বলতে আমি উপরে সিঁড়িতে উঠতেছি, ওঠার পরে পরে আমার লোকজন বলতেছে এই যে কন্ট্রাক্টর। পরে মানে মেয়েটা হাতে একটা ল্যাপটপ ছিল আর একটা হেডফোন ছিল, মানে বড় লোকের মেয়ে ভাই খুবই মানে সুন্দর। পরে মেয়েটা বলতেছে আপনার কন্ট্রাক্টর, আমি বললাম হ্যাঁ, মেয়েটা বলছে আপনার বয়স কত, আমি বললাম যে আমার বয়স তখন কত প্রায় 20-22 এরকম হবে আর কি ভাই। তো পরে বলতেছে যে আপনার কাজ চলে কোথায় কোথায়, ভাই আসলে অবিশ্বাস্য কথা আপনি বিশ্বাস করেন মানে আমার আমি যে আমি আমি এই কথাটা বলতেছি আসলে কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, আসলে যেটা সত্য আমি সেটাই বলতে
আসছি। কোথায় বলতে
জি ভাইয়া,
কাজ চলে কোথায় বলতে বলতে উনি কি বোঝাচ্ছিল, আসলে কাজ বলতে কি বোঝাচ্ছিল
মানে কাজ বলতে আমার আমার টাইলসের কাম আমার সাইট কোথায় কোথায় চলে সেটা আমাকে জিজ্ঞাসা করলো।
ওকে,
আমি আমি বললাম যে আমার কাজ চলতেছে নরসিংদী এবং আমাদের এলাকায় কাজ চলতেছে আর আপনাদের এখানে, আমি ভাইয়া মানে কাজ করাইতাম মানে বড় বড় যেমন আপনার এলাকা হলো যেমন মতিঝিলের মনসুর ভাই, এবারে মানে সরকারি লোক মানে সরকারি কাজ কোকগুলো করাইতাম আমি। তো তো তারপরে মেয়েটা বলতেছে কি যে আপনি হাতে কাজ জানেন কিনা, তাহলে যদি জানেন তাহলে তাহলে আপনারা যদি কাজ করে দেখান। পরে ওদের বাসার সামনে মানে বেসিনের একটা ওয়াল ছিল, ওটা আমি ওটাতে আমি টাইলস লাগাইলাম। তো লাগানোর পরে মেয়েটা আমাকে মানে টাইলস লাগানোর শেষ পরে মেয়েটা মেয়েটা আমাকে বলতেছে কি আপনি একটু ছাদের উপরে যান, আমি আপনার সাথে আমার কথা আছে। পরে আমি বললাম কি কথা আপনার সাথে আমার, পরে বলতেছে যে আপনার ছাদে যান আমি আসতেছি। পরে আমি ছাদে গেলাম, পরে কি ভাই ওই মেয়ের সাথে আমার মানে ওখানে একটা অবৈধ সম্পর্কের মতো হয়ে গেল আর কি, মানে এটা কি ভাবে অবিশ্বাস্য একটা কথা
আসলে আনবিলিভেবল। আমরা বিশ্বাস করি আপনার টার্গেট ছিল যেটা আপনি সেটা ফিল আপ করেছেন। ওকে, নেক্সট
কাজকর্ম করতেছি ভালোই লাগতেছে, আর আপনার ইয়াবা খাচ্ছি, এর মাধ্যমে একটা কাজ করলাম। আমার এক বড় ভাই আমাকে একটা বুদ্ধি দিল যে যদি বেশি টাকা পয়সা মানে ইনকাম করতে চাও তাহলে একটা বুদ্ধি আমি তোমাকে দিই। আমি বললাম কি বুদ্ধি? বড় বলতেছে আপনার ইয়া কক্সের বাজার থেকে তুমি 30,000 পিস ইয়াবা আসবে, আমার বড় ভাইটা বলতেছে আমি তোমাকে 1,00,000 টাকা দেবো, তুমি শুধুই যাবে আমার সাথে। আমি বললাম যে না ভাই আমি আমি এটা করতে পারবো না। পরে আমি ওনার সাথে আর গেলাম না, যাওয়ার পর ইয়ে না যাওয়ার পরে আমি মানে ওনার মানে আমি ওনার কথায় না বললাম, উনি আমার প্রতি মানে একটু মানে একটু মানে অন্যরকম হয়ে গেল, মানে মানে উনি একটু বেয়াদবি টাইপের নিল কিনা আমি জানি না, মানে তারপরে উনি আমার উপরে খুব মানে ক্ষেপ্ত রইল। তো পরে উনি যখন গেল, যাওয়ার পরে আমি খবর পাইলাম যে উনি ইয়ে উনি ধরা পড়ছে ওখানে। পরে উনি পুলিশ ইয়ে পুলিশে 8,00,000 টাকা সাথে পুলিশ নেয় নেই। তো পরে আমার আমার সাথে নিউজটা আসছে, পরে আমার এলাকায় অনেক লোক ইয়াবা বিক্রি করতো, আমি তার সাথে থাকতাম, খাইতাম মাঝে মাঝে দুই একটা মানে দিতাম, মানে এরকম টুকটাক মানে জীবনযাপন মোটামুটি চলতেছে আর মেয়েদের সাথে মিশতেছি। হঠাৎ করে একবার চিন্তা করলাম যে আমরা ইয়াতে যাব, মানে ঘুরতে যাব, লঞ্চ দিয়ে ঘুরতে যাবো। পরে লঞ্চ দিয়ে ঘুরতে যাবো কোথায়? আপনার নরসিংদীর দিকে, চাষারার দিকে ঘুরতে যাবো। সরি, নরসিংদী হলো ইয়াতে এই নামটা জানো কি ভাইয়া, ভুলে গেছি নামটা আমি। পরে আমাদের এলাকা থেকে মানে ঘুরতে যাবো আর কি। তো ঘুরতে যাবো যাবো, পরে অনেক মানে 300-400 লোকে অ্যারেঞ্জমেন্ট হয়, দাওয়াত টাওয়াত দেওয়া হয়। পরে এর সাথে আমার আমার এক মানে একটা ছেলের সাথে আমার খুব মানে একটু প্রবলেম ছিল আর কি, অন্য একটা প্রবলেম ছিল। তো পরে থাকার পরে ইয়ে মানে ওই ছেলেটাও যাবে, পরে যাওয়ার মানে পরে ওই ছেলেটাও গেল, আমার অনেক ফ্রেন্ড সার্কেল গেল। যাওয়ার পরে আমরা গিয়ে নামলাম নদীতে, গোসল টোসল করলাম, করার পরে বিকালে একটু ঘুরতে বেরোইছি, এক কথায় দুই কথায় মানে এরকম ঘুরতেছি মানে আমার ইচ্ছে হলো আমি ওকে মারবো। পরে এক কথা দুই কথা সাথে আমার তর্ক লাগলো। পরে আমি মানে ওই রাস্তার পাশে ভাই বড় গাছ ছিল, গাছ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিই, মানে ইয়ে প্রায় 10-12টা সিঁড়ি লাগে। পরে এই আপনার এগুলা আপনি হ্যান্ডে মারামারি করার পরে হ্যান্ড থেকে চলে আসি। পরে আসার পরে আমার 7,000 টাকা জরিমানা দিতে হয় ওখানে।
7,000 টাকা জরিমানা কিসের জন্য?
ওই যে মাথা ফাটানোর জন্য 7,000 টাকা জরিমানা দিতে হয় আমার।
ওকে,
পরে এবার ওখান থেকে চলে আসলাম। এরপরে আমি এক বড় ভাইয়ের সাথে যোগ দিই, এক বড় ভাইয়ের সাথে খুব মানে উনি খুব নাম করা, আমি ওনার নামটা বলতে চাই না, আমাদের নামটা বলতে চাই না। তো বড় ভাই কিভাবে আমার মানে খবরটা পেলো আমি মানে বলতে পারবো না, মানে আমাদের এলাকার একটু দূরে মানে এক বড় ভাই মাকে এক ছোট ভাই, আমি 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 তার নামটা বলতে চাই না এবং আমি ছোট ভাইয়ের নামটাও বলতে চাই না। তো সে আমাকে ওই ছোট ভাইটা দিয়ে ডাকাইলো, ডাকায় বলতেছে যে রুবেল তুমি একটু আমার সাথে দেখা ইয়া তুমি তোমার সাথে দেখা করবা, তোমার সাথে কথা আছে। পরে আমি গেলাম বড় ভাইয়ের দেখা করতে, দেখা করার পরে উনি আমাকে অফার দিল যে তোমাকে একটা রিভলভার দেওয়া হবে মানে তোমার নিরাপত্তার জন্যে, এবং তোমার কিছু কিছু কাজ করতে হবে। আমি তোমাকে বলি যে যেমন ধরেন মনে করেন আমরা এক জায়গায় গেলাম, এখানে একটা জায়গা মনে করেন দখল করতে হবে, সেখানে গিয়ে তোমার একটা গুলি ইয়ে গুলি ফুটাইতে হবে, সেটা তোমার করতে হবে। আমি বললাম ভাই আসলে এটা আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। উনি বললো যে তুমি একটু ভাইবা দেখো কি করা যায়। পরে বললো যে তুমি টাকাও বাবা সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই। পরে আমি বললাম আপনার কত টাকা দিবেন ইয়েগুলো করলে? পরে বললো যে তুমি আপনি আমার যদি মনে করো 5,00,000 টাকা ধান্দা হয় তোমাকে আমি ওখান থেকে 1,00,000 টাকা দিলাম, সমস্যা নাই। পরে আমি চিন্তা করলাম যে না টাকা পয়সাও নাই, বিভিন্ন দিকে যেদিকে যাইছি মানে যেদিকে যেতেছি ওদিকেই সমস্যা হইতেছে, না তাইলে বড় ভাইয়ের লগেই যোগ দেই। পরে বললো যে তোমার আন্ডারে কিছু পোলাপান আছে? আমি বললাম আছে আছে ভাই। পরে ওই পোলাপানটা আমি খাওয়াইতাম, মানে আমার নিজের টাকা দিয়েই খাওয়াইতাম। মনে করেন যে এই জায়গায় মনে করেন অনেক পোলাপান আছে, ভাই আমাদের এই জায়গায় টাকা লাগবে, এই জায়গায় টাকা লাগবে, এই জায়গায় টাকা পয়সা দিতাম, মানে আমি দিতাম, মানে ওদের মধ্যে আমি একটা মানে মানে বড়কার নেতার একটা ভাব হয়ে গেলাম, নেতার ভাব হয়ে গেলাম। তো পরে এরকম কাজ করতেছি করতেছি, এরকম অকারেন্স করতেছি ভাই, এরকম মানুষের জায়গা জমিন এগুলো দখল করতেছি, মানে ওনার মানে ইয়ে মানে ওনার আবার ইয়ে ওনার আবার মেয়রের সাথে এমপির সাথে খুব ভালো একটা রিলেশন। তো পরে উনি বলতেছে ইয়ে মানে হঠাৎ করে বলতেছে যে রুবেল একজনে মার্ডার করতে হবে। পরে আমি বললাম ভাইয়া মার্ডার করতে হবে কাকে? পরে বলতেছে মানে ভাই কি বলবো, আমি আগেও বলছি আমি তার নামটা বলতে চাই না ভাইয়া, তার একটা মেয়ে আছে মানে খুব সুন্দর মেয়েটা, কিন্তু এই মেয়েটা বলতেছে যে মানে ওই মেয়ে এই মেয়ের সাথে তার সম্পর্ক আর কি, ওই মেয়ের সাথে একটা ছেলের সাথে সম্পর্ক, পরে বলতেছে ওই ছেলেটাকে তোমার মেরে ফেলতে হবে। পরে আমি বললাম ভাই আসলে আমি খুন কাদাবি এগুলো করতে চাই না, আপনি আসলে আমার এমনিতে একটু প্রবলেম আছি, আমার টাকা পয়সা খুব দরকার, এই জন্য আসলে আমি এগুলো আপনার সাথে আসি বা করতেছি ভাই, মার্ডারটা করতে পারবো না। পরে উনি বললেন তোমাকে আমি 5 লাখ টাকা দিব। পরে বলল যে 5 লাখ টাকা দিবেন? আমি বললাম 5 লাখ টাকা দিবেন তো ভাই? পরে বললো হ্যাঁ। আমি বললাম যে তাহলে আমি যদি কাজটা অন্য দিন দিয়ে করাই দিই তাহলে কি টাকা আপনি আমাকে দিবেন? বলছে হ্যাঁ তুমি যদি আমার আমার মানে উনি বলতেছে লাস্ট কথা হলো তুমি শুধু মার্ডার করবো ওরে, মানে তুমি যাবে দিয়া করো করবা। এরপরে ভাই একটা মানে চিন্তা করতে হবে যে আমি যে একটা লোকে মাইরা যাব, মানে আমার যাওয়ার রাস্তাটাকে চিন্তা করতে হবে যে আমি যেতে পারবো কিনা। এরপরে আমি ওই নরসিংদী থেকে আমার এক বন্ধু ফোন দিই, ফোন দেওয়ার পরে আমিও ইয়ে আমি ওর সাথে বলি যে দোস ইয়া এরকম এরকম একটা কাজ যদি করতে পারো তাহলে তুই মনে করো তোরে 3 লাখ টাকা আমি দিয়া দেবো, মনে সমস্যা নাই। পরে বলতেছে তো সেটা কোনো ব্যাপার হইলো? পরে ও কি করলো, আমি ওর বাড়িঘরটা চিনিয়ে দিলাম, ওই পোলার বাড়িঘরটা চিনিয়ে দিলাম। তো ও প্রায় 15 দিন এলাকা দিয়ে আসতো যাইতো আসতো যাইতো, হঠাৎ করে এই কাজটা করে ফেলাইছে, মানে অল্লাই তারে
ওকে। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। ছোট্ট একটা বিরতি।
সিক্রেট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আপনারা শুনছেন সিক্রেটস। বিরতির পর আবার একবার স্বাগত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ফোন করুন আমাদেরকে 09611904904 এই নাম্বারে, যেখানটায় আমরা ছিলাম। জি বলুন।
ওই বড় ভাইকে আমার 5 লাখ টাকা দেবো, কিন্তু উনি আমার 5 টাকাও দেয় নাই। এখন আমি আমি ওর সাথে অর্ডার করছি যে আমি ওর 3 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা আমার। এখন ও কাজটা করে, এখন বড় ভাই টাকা দিচ্ছে না। এখন আমি বলতেছি বড় ভাই এখন যদি টাকা ওরে না দিও আমার তো শুট করে দিব। পরে বলতেছে তোর কিচ্ছু হবে না, আমি তো তোর সাথে আছি। আমি বললাম যে বড় ভাই আপনি থাকলে কাজ হবে না, নেই আপনি থাকলে কিচ্ছু হবে না, আমার টাকা চাই বড় ভাই। পরে উনি বলছে যে টাকা আমার দেরি হবে। আমি খুব পাই এখন, আমি খুব প্রেশারে পড়ে গেলাম। এখন ওদের আপনি ওদের থেকে চাপ ওদের চাপ, মানে আমি খুব প্রেশারে পড়ে গেলাম, এখন কি করব? পরে ভাই এখন ওরা আমাকে বলতেছে তুই যদি টাকা না দাও ভাই, আমি এটা বুঝি ভাই, যদি তুই টাকা না তাহলে তোর আমি শুট করে দেবো, কিন্তু যেখানে পাবো তোর শুট করে দেবো। এখন ভাই আমি তো ভাই মনে করেন ভালো করে রাস্তায় বের হইতে পারতেছি না, ভালো করে কারোর সাথে মিশতে পারতেছি না, খুব প্রবলেম খুব প্রবলেমের মধ্যে পড়ে গেলাম ভাই আমি। এরপরে বলতেছে কি যে আমি হঠাৎ করে চিন্তা করলাম না এই বড় বাড়ি কিছু একটা করতে হবে। পরে ভাই কি করলাম, এখন বড় ভাইয়ের একদিন সন্ধ্যার পরে গিয়ে বড় ভাইয়ের কাছে বইলাম, বলতেছি ভাই আপনি কি টাকাটা দিবেন নাকি অন্য কিছু করবো, এই ডাকুন আপনি আমার কয় তুই আমার শিষ্য, তুই আমার কি করবি? আমি কই ভাই আপনার কারণে ওরা আমার এমাজে লাগবে ভাই, আপনি এখন কি করবেন এটা করেন, টাকা কি দিবেন না দিবেন না। এরপরে আমি এবার উনি তারপর টাকাটা দিতেই চায় না। পরে একদিন চিন্তা করলাম না বড় ভাইয়ের সাথে একটা কিছু করতেই হবে। পরে আমার সাথে দু তিনটা ফ্রেন্ড সার্কেল নিয়ে প্রায় তেরোতলা প্রায় বারোটা ইয়ে বারোটা ষোলোটা বড়োর বাসায় গেলাম। যাওয়ার পরে বড় ভাইয়ের ইয়ে প্যাডের মধ্যে আমার ওই যে ইয়ে বড় ভাইয়ের যে মেশিনটা দিয়েছিল ওই মেশিনটা ভাইয়ের প্যাডে ঠেকাই দিলাম যে বড় ভাই আপনি কি টাকা 5 লাখ দিবেন না আমি আপনারা শ্যুট করে দেবো ভাই। পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে প্রায় আসলে তোর কলিজা আছে রে। পরে হ্যার বউরে করলো তুই হ্যাঁ 5 লাখ টাকা আইনা দে। পরে 5 লাখ টাকা আইনা দিল। দেওয়ার পরে এবারে বলতেছে কি, পরে আমি আমার ওই বন্ধুরে ফোন দিলাম যে দোস্ত তুই ইয়া আবি কবে ভাই, এগুলো ওই যে ইয়া ওই যে মার্ডার মুডার করলো এগুলো আর কিছু কোনো ইয়ে কোনো ইয়া নাই কোনো শব্দ নাই। পরে ইয়ে আপনার যার যার মতো হ্যাঁ ঘুরতেছে ঘুরতেছে, আমিও ঘুরতেছি। পরে বড় ভাই 5 লাখ টাকা দিল। দেওয়ার পরে ওরা আমি 3 লাখ টাকা দিলাম, 3 লাখ টাকা ওরা আমি দেয়া দিছি। দেওয়ার পরে আমার কাছে মনে করেন রাখছি 1 লাখ টাকা আর দু তিনজনে 1 লাখ টাকা ভাগ যোগ করে দিয়ে দিছি। দেওয়ার পরে বড় ভাই আমি চিন্তা করলাম যে না এখন আমি আর খারাপ কাজটা যেগুলো করবো না আমি সব ছাইরা দিব, ছাইরা দিয়ে ভালো হয়ে যাব। পরে বড় ভাই করলাম যে বড় ভাই আমি আর এগুলো করবো না, আমার এগুলো ভালো লাগে না, আপনি আপনি অন্য ব্যবস্থা করেন। কয়ে অন্য ব্যবস্থা কী করবো, তুই তো আমার সাথে খুব ভালোই আছো থাকতে আসো থাক সমস্যা কী। আমি বললাম যে না বড় ভাই আমি থাকবো না, আমার আমি আমি আর পারবো না, আমার আমি অন্য ব্যবস্থা করবো। ভাই তুই যদি যাও আমার কাছ থেকে তাহলে আমি তোরে কিন্তু ফাঁসাই দিই। আমি বললাম ভাই তাহলে কী ফাঁসাইবেন আমি আমি তো বুঝতেছি না। পরে বলতেছে তুমি যদি আমার আমারে আমারে অবস্থায় যাও আমারে ফালায় দিয়া তাহলে কিন্তু আমি তোমার ফাঁসাই দেবো, তোমার নামে মার্ডারের মামলা আছে আমি তোমারে কিন্তু ধরাই দেব। পরে আমি বললাম যে ভাই আপনি আমারে ধরাই দিবেন বেস্ট ভালো কথা, কিন্তু আমি তো আপনার লগে আপনি যা কইছেন আমি তো ওইটাই করছি, আর আমি তো আর ভাই আপনার লগে তো বেইমানি করি নাই গাদ্দারি করি নাই। পরে আমি ওই বড় ভাইয়ের কথা আর শুনে ভাই শুনলাম না। না শোনার পর থেকে কী করলাম ভাই, আমি আমার কাকা আমার আমার এক চাচা আছে আমি তার কাছে চলে আসলাম। তো সে ভাবে ওষুধ বিক্রি করতো, ঔষধ বিক্রি করতো মানে ক্যান বাজার তো বুঝেন ভাই, ক্যান বাজার মানে ঔষধ বিক্রি করতো। পরে আমি ওই চাচার কাছে ফোন দিলাম চাচা আমি এর এগুলো করবো না আমার আপনার সাথে নেন। পরে আমি আমার চাচা বলতো ঠিক আছে করবি কর। পরে গেলাম দুই তিন দিন আমার চাচার অ্যাডভাইস আমি শুনতেছি শুনতেছি। পরে হ্যাঁ আমার একদিন অ্যাডভাইস করতে দিল, পরে আমি অ্যাডভাইস করলাম তো দোকানদারি খুব ভালোই করতেছি। ওনার আবার মনে করেন প্রাইভেট কার আছে, ওই প্রাইভেট কারের মধ্যে মানে ওই ঔষধ নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বিক্রি করতাম আর কি।
ওকে
তো তারপরে হ্যাঁ বলতেছে তাহলে তুই কি করবি, তুই একটা গাড়ি কিনবি নাকি? প্রাণ কাকা আমার কাছে তো টাকা পয়সা নেই। এরপরে আমার আমি আমার চাচার কাছে চলে আসলাম, আসার পরে বলতেছি চাচা আমি এই কাজ ইয়ে আপনার এই কাজ ইয়ে আপনার এই কাজকে আমার করবো না, তো আমি আপনার সাথে ঔষধ বিক্রি করবো। পরে চাচা বলতেছে কি যে তাহলে তুমি ঔষধ বিক্রি করবো বেশ ভালো কথা, তাহলে তুমি আমার সাথে আসো। পরে দুই তিন দিন গেলাম, দুই তিন দিন মানে ওর সাথে যাচ্ছি বা দোকানদারিও করতেছি করতেছি মানে অলরেডি মানে দুই তিন দিনে খুব কাছাকাছি শিখাও গেলাম, খুব মানে খুব শিখা গেলাম। পরে চাচা বলতেছে তাহলে তুমি একটা আমার তো গাড়ি আছে তাহলে তুমি তো কার সাথে করবো, তাহলে তুমি একটা ভ্যান গাড়ি কিনো, তুমি একটা ভ্যান গাড়ি কিনো তাহলে একলা একলা মনে করো একটা লোকজন নিয়ে তুমি এই ব্যবসাটা তুমি করো, তাহলে তুমিও করো আমিও করি। পরে চিন্তা করলাম যে চাচার বুদ্ধিটা আসলে অ্যাকচুয়ালি মানে খারাপ না। পরে চাচার সাথে আমি মালিরাগ বাজারে দোকান দিলাম। মালিরাগ বাজার আমার মেইন দাওয়াখানা ভাই, মেইন দাওয়াখানা মালিরাগ বাজার বাজারে। আর এমনিতে ফুটপাতে মনে করেন আপনার বিভিন্ন জায়গায় দোকানদারি করতাম গিয়া মানে ক্যানভাস করে করে। তো পরে হঠাৎ করে কি করলাম, এই ব্যবসা করতেছি করতেছি, তো করতে করতে এখন মনে করেন আমি এই মানে এই ব্যবসাটায় প্রায় 2 লাখ 2-3 লাখ টাকার মতো ভাই প্রায় মানে চালানিয়া করছি আর কি। তো করার পর আমি ভাই এই ব্যবসাটা করতে পারতেছি না, মানে এই ব্যবসাটা আমি ভাই আমি মানে মানে আমি সাকসেস হতে পারতেছি না, মানে আমি মানে বেচা কিনা ভালো করে করতে পারতেছি না। তো পরে এরপরে আমি আমার চাচার কাছে বললাম যে চাচা এখন কি করা যায়, আমি তো এই ব্যবসা ভালো করে করতে পারতেছি না, এখন কি করা যায়? আমার তো পেশা কিনা তেমন ভালো না, কর্মচারীর বেতন টেতন দিতে পারতেছি না, তো কি করা যাবে? বলতেছে তাহলে এ প্রথম প্রথম তো ভালোই পেশা কিনা করলা, এখন পারবা না তাহলে কি করবা? পরে আমি বললাম তাহলে আপনার একটা ব্যবস্থা আমার করে দেন। বলছে কি ইয়া তাহলে কি করা যাইব? পরে বলতেছে তাহলে তুমি এক কাজ করো, তুমি দোকানপাট ছেড়ে দোকানটা ছেড়ে দাও, তুমি ছেড়ে দিয়ে তুমি আগে যেরকম ছিল ওরকম ভাবেই থাকো। পরে আমি ইয়ে ভাই আপাতত আমার দোকানপাট আমি ছেড়ে দিছি, মানে আমার মালিবাগের দোকানটা আমি ছেড়ে দিছি ভাই, আর ইয়া যেটা ফুটপাথ নিয়ে করতাম সেই দোকানটা আমার বাসাই আছে। আমি পাই প্রায় এখন 2-2.5 লাখ টাকার মতো মানুষের কাছে লোন নেওয়া আছে আমার। আমি খুব ভাই প্রবলেমে আছি এবং খুব সমস্যার মধ্যে আছি। তারপরে যাই হোক কি করলাম, এই দোকানপাট ছেড়ে দিলাম, আবার এই টাইলসের কাজ করতেছি, টাইলসের কাজ করতেছি, তো করতেছি করতেছি আবার এখন আবার ওই মানুষের কাজ করতেছি ভাই। আগে তো আমি আমার নিজের কাজ আমি নিজেই করতাম, এখন তো ভাই মানুষের কাজ করি। আর মনে করেন আমার ওয়াইফ, আমি ভাই বিয়ে করেছি, আমার বউ আমার ওয়াইফের বাড়ি গোপালগঞ্জে, আমি ভাই বিয়ে করছি, আমার ওয়াইফ প্রেগনেন্ট বর্তমানে। তো এরকম ভাবে ভাই আমার সংসার চলতেছে না, আমি খুব মানে বিপদের মধ্যে আছি, আমি খুব ভাত ধুনা মানুষের কাছে করে চলতেছি, বা মানুষের লোন টাকা পয়সা পাবে সেই টাকাগুলো কাজ কাম করে দেওয়ার চেষ্টা করতেছি এই আর কি ভাই।
আপনি এই গল্পটা কেন রেডিওতে বললেন? আপনার এই গল্পের মধ্যে টু বি অনেস্ট অনেক বেশি স্ক্যাটার্ড একটা গল্প, এবং এই যেরকম গল্প যে আমি সিক্রেটসে পাই না তা না, এরকম গল্প আমি অনেক সময় সিক্রেটসে পেয়েছি। একটা মজার বিষয় আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, প্রত্যেকের জীবন গল্পই অনেক সুন্দর করে সাজানো গোছানো ভাবে বলার মতো থাকে, কিন্তু ওরা যেটা করে অনেক সময় সিক্রেটসে গল্প এরকম হয় যে অনেক সময় ফিল্টার করে ফেলে, এখানে এসে যেটা বলতে চাচ্ছে সেটা নিয়ে আসলে বলতে পারে না, অনেক সময় অ্যারেঞ্জমেন্ট দেখে ঘাবড়ে যায়, অনেক সময় অনেকের বলার ধরনটাও ওই রকমভাবে পারফেক্ট না, সে কারণে সে বলতে পারে না। তো সবকিছু মিলিয়ে একটা মোটা দাগে যে জিনিসটা আমি আজকে ওর গল্প থেকে ধৈর্য ধরে শুনছিলাম, ইনফ্যাক্ট আজকে গল্প শুনতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন, কারণ এই ধরনের গল্পে যদি এক ধরনের মনোটোনাসনেস বলার জায়গা থেকে খুব বেশি অ্যাট্রাকটিভ না, তো সেই জায়গাটা থেকে গল্পটা যারা শুনেছেন ধৈর্য ধরে তাদেরকে আমি বলবো যে মোটা দাগে আমি যেটা পেয়েছি ওর শৈশবে ও যাদের সঙ্গে মিশেছে সেই মেশা এবং ওর যে চমৎকার একটা শৈশব হওয়ার কথা ছিল সেই চমৎকার শৈশবটি হয়নি, সঙ্গদোষে নাকি মানুষ নষ্ট হয়, তো ওই মানুষ নষ্ট হওয়া এবং একের পর এক বলা যেতে পারে এই মার্ডার করা, এবং একই সাথে যেটা আমরা দেখলাম যে অনৈতিকভাবে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, এবং ওর জীবনে একটা শখ ছিল যে বড় লোক হতে চায় এবং সেজন্য বড় লোক মেয়েদের সঙ্গে প্রেম করা বা যাই কিছু করুক না কেন, এগুলো করে করে ও বিয়ে শাদীর পরে এসে ওর লাইফটা এখন এরকম একটা মানে বলা যেতে ছন্ন ছাড়া জীবন, ধার দেনা সবকিছু মিলিয়ে একটা ছন্ন ছাড়া জীবন, অ্যান্ড হি ইজ নট হ্যাপি। আপনি গল্পটা কেন বললেন? এবারে আমি প্রশ্নটা করি, মানে সামারি করে আপনাকে প্রশ্নটা করলাম, কেন রেডিওতে বললেন, কি শিখবে আপনার এই গল্প থেকে মানুষ, বা আপনারই মানুষকে কি বলার আছে?
হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি আসলে যেগুলা করছি এগুলো আসলে আমার ভুল, আমি আমার নিজের ভুলটা আমি স্বীকার করতেছি। আসলে কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আসলে লোভ লোভ লোভে হইল পাপ, পাপে হইলে মৃত্যু ভাইয়া। তো আমি আসলে বেশি লোভ করেছিলাম যে আমি আসলে পরের টাকায়, আমি আসলে আমার আমি মানে ছোটবেলা থেকে মানে ভাবতাম আর কি যে আমি আসলে একসাথে বড় লোকের মেয়ে বিয়ে করবো, বড় লোকের মেয়ে বিয়ে করে একসাথে বড় লোক হয়ে যাবো, তো আমি আসলে লোভ করেছিলাম। তো আমার মানে লোভটা এমন ভাবেই হইছে, মানে আমি আসলে লোভ করা ঠিক না, এই জন্য আমি যারা আমার এই কথা আমার এই কথাগুলো আজকে শুনলেন আমি সবাইকে উদ্দেশ্য করেই বলতে চাই যে আমার মতো যাতে এরকম লোভ কেউ না করে বা এরকম পাপ কেউ না করে।
ক্ষতি আপনার কি কি হয়েছে যেটা আপনি করেছেন জীবনে? হ্যাঁ,
ক্ষতি হয়েছে, আমি এখন মানসিক ভাবে খুব অশান্তির মধ্যে আছি এবং আমার কোনো টাকা পয়সা নাই, আমি মানে মানুষের কাছে খুব অনেক টাকা পয়সা দেনার মধ্যে আছি, মানুষ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, মানে ভাই আমি খুব অভাবের মধ্যে আছি। আমার আমার প্রত্যেক সপ্তাহের মধ্যে আমি যে আপনার এখানে আসছি আজকে আমার 1000 টাকা কিস্তি আছে ভাইয়া, আমি যে আপনার এখানে
অস্ত্রের কষ্টের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি যে আপনি বললেন যে আপনি মার্ডারের সঙ্গে ছিলেন, মার্ডার নিজে হাতে করেছেন, এরকম সংখ্যা কত কতগুলো
অনেকগুলো গল্প আপনি হয়তো এখানে বলেননি বা আপনি কিছু জিনিস আজকে এখানে স্কেপও করে গেছেন, আপনি বলতেও চাননি। তো এই যে মার্ডার করেছেন, এতগুলো মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন, সেটা নয় একটা ডিফারেন্ট কেস, কিন্তু মার্ডার এটা তো একটা ভয়ানক রকমের কনফেস এবং সেই জায়গা থেকে আপনি খুনের আসামি, আপনি খুনের আসামি। যে কোনো সময় যাদেরকে আপনি এই ধরনের কাজ করেছেন, যে কোনো সময় আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। আচ্ছা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে পুলিশ যদি নাও জানে, যদি মামলা নাও হয়, অ্যারেস্ট যদি নাও হন, তাহলেও এই যে এতগুলো মানুষকে আপনি এভাবে মেরে ফেলেছেন, অন্যায় করে মেরেছেন, এটা কি আপনাকে ঠিক মতো ঘুমাতে দেয়?
না ভাইয়া, আমি ঘুমাতে পারি না। আমি আজকে প্রায় আপনার এই কাহিনী শুনি আজকে 9 বছর, এই 9 বছর আমি ঠিক মতো ভালো করে একদিন ঘুমাই না।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের সিক্রেটস। শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে অন্যায় আপনি করছেন সেটা শাস্তি আপনাকে পেতেই হবে, কারণ সৃষ্টিকর্তা উপর থেকে সবকিছু দেখছেন। আপনি যদি মনে করেন যে এই একবারই তো, এটুকু করে ব্যাস, কোনো সমস্যা নেই, এখান থেকে বের হয়ে আসবো। ক্রাইম ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন, এবং ক্রাইম যারা করেন তারা একবার করলে যখন থেকে বের হয়ে আসতে পারেন বিষয়টা কিন্তু তা না। অনেকে মনে করেন যে ওয়ান টাইম আই উইল ডু দিস, ওকে ফাইন, আই উইল আর্ন সাম মানি, অর কিছু একটা আমার যেটা টার্গেট সেটা অ্যাচিভ করার পরে আমি সেখান থেকে স্কিপ করব। বাট ইট ইজ নট পসিবল, স্কিপ করা যায় না। সো আমি শুধু একটা কথাই বলতে চাই যে আজকের এই সিক্রেটসটা হয়তো সেভাবে রিভিল হয়নি আপনার সঙ্গে, কিন্তু যারা এই ধরনের সিক্রেটসের মধ্যে আছেন, কোনোভাবেই পৃথিবীর কেউ যদি আপনাকে সাজা না দেয়, তাহলেও আপনি আপনার এই অপরাধ থেকে রেহাই পাবেন না, কারণ সৃষ্টিকর্তা কিন্তু উপর থেকে দেখছেন। একটা মানুষকে খুন করে কিংবা অনৈতিক কোনো বিষয় জীবনে এনে যদি কেউ সুখী হতে পারত, তাহলে মানুষ এগুলোই চর্চা করত। আমরা ধরে নেই যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করে এভাবেই করতে হবে, ক্রাইম করে। বেসিক্যালি ক্রাইমের জন্ম হয় কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে গিয়ে, কোনো একটা পার্টিকুলার প্রবলেম, এবং ওই পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্যে আমরা যে ক্রাইমটা করি, সেই ক্রাইমটা করার পরে আমরা মনে করি যে ক্রাইমটা করলেই ব্যাস আমার আর কোনো সমস্যা হবে না, আমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ঘটনা যেটা ঘটে, আপনি যেই প্রবলেম সলভ করতে গিয়ে ক্রাইমটা করলেন, আপনার আলটিমেটলি যেটা হয় যে ওই প্রবলেমটা আগে যে অবস্থায় ছিল সেটা আরও জটিল আকার ধারণ করে, বা আপনি যে শান্তির জন্য করলেন সে শান্তি তো জীবনে আসেই না, বরং এমনভাবে অশান্তি আপনার জীবনে ফিরে আসবে, তখন আপনি আর মানে কোনো কুল কিনারা পাবেন না। তো সেই জীবনটা আপনার না হোক, শুধু এতটুকুই বলতে চাই। এবং আমি নিজেই অ্যাপোলজি করছি, আজকের এই সিক্রেটসটা পুরোপুরি রিভিল হয়নি, এবং ও যেভাবে বলেছে সেই বলার জায়গাটায় যথেষ্ট রকমের গ্যাপ ছিল, কিন্তু আমি সব কিছু মিলিয়েই আপনাদেরকে বলবো, যেহেতু আমরা একটা লম্বা টাইম পাস করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে, আমি অ্যাপোলজি করেই বলতে চাই যে প্লিজ ডু নট ডু এনি কাইন্ড অফ ক্রাইম উইথ ইয়োর সেলফ, বিকজ জীবন অনেক মূল্যবান। না বুঝে করে ফেলা সেটা অন্য জিনিস, কিন্তু এত অনুষ্ঠান শোনার পরে বুঝে শুনে যদি ক্রাইম করেন, তাহলে আপনার জন্য আমাদের কোনো শুভেচ্ছা বা শুভকামনা নেই। অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
Something beyond entertainment.
Exclusively on FusionBD.com.